Entertainment is a must. Shunun Shadhin Podcast.
আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালোর দলে আছি। আর আপনারা সবাই জানেন যে আমরা টরন্টোতে নেক্সট যে উইক, সেই উইকে আমরা টরন্টোতে যাচ্ছি। অর্থাৎ আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা আসলে শোটা শেষ করেই টরন্টোর উদ্দেশ্যে রওনা দিব এবং শুক্রবারে আমাদের একটা স্পেশাল এপিসোড করার ইচ্ছা আছে। আর শনিবারে, অর্থাৎ এই শনিবারে না কিন্তু নেক্সট শনিবারে, আমরা একটা টরন্টো থেকে স্পেশাল এপিসোড করব এবং সেই জন্য আমাদের সমস্ত প্রস্তুতিও এখন পর্যন্ত যা বলতে পারি যে শেষ হয়ে গেছে এবং আশা করছি যে আমরা খুব দ্রুতই আমাদের সমস্ত কিছু গুছিয়ে আমরা টরন্টো থেকে শোয়ের উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আপনাদের সবাইকে বলবো যে আমাদের জন্য একটু দোয়া করবেন, যাতে আমরা নতুন প্রথম দেশের বাইরে এরকম একটা শো করছি। অ্যান্ড এটা খুবই আমাদের জন্য যেমন এক্সাইটিং তেমন ভয়ের। আমি গত সপ্তাহেও শোয়ের পরে আমি ফেসবুকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছিলাম যখন প্রথমবারের মতো, তখনও আপনাদেরকে বলেছিলাম যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি এবং আশা করব যে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আশা করব যে আপনাদের দোয়ার কারণেই আমরা হয়তো এগিয়ে যাব। এবং এবারের যে শুক্রবার, সেই শুক্রবারের শোটা করেই আমাকে চলে যেতে হবে টরন্টোর উদ্দেশ্যে রওনা দিব অন্য একটা শহর থেকে। তো যাই হোক, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের শারদীয় উৎসব সামনে, আমাদের হ্যালোউইন সামনে, আমাদের ওয়ার্ল্ড কাপ চলছে, সবকিছু মিলিয়ে আমরা একটা চমৎকার সময় কাটাচ্ছি এবং এই সময়টা সবচেয়ে বেশি সুন্দর হয়ে ওঠে যখন আপনারা সঙ্গে থাকেন। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যেতে চাই। আজকেও সুকান্ত মাইতি আমাদের একটি ঘটনা পাঠিয়েছেন এবং আপনাদেরকে বলে রাখা ভালো যে সুকান্ত মাইতির আজকে হচ্ছে জন্মদিন। হ্যাপি বার্থডে সুকান্ত মাইতি, এবং সুকান্ত মাইতির জন্মদিনের জন্যই এটি আপনাদের জন্য যেমন সুকান্ত মাইতির পক্ষ থেকে একটা বিশেষ উপহার, ঠিক একইভাবে সুকান্ত মাইতির এই ঘটনাটিও পড়ে শোনানোর মাধ্যমে এটি আমাদের পক্ষ থেকে সুকান্ত মাইতির জন্য বিশেষ উপহার। কথা না বাড়িয়ে যেভাবে তিনি লিখেছেন সেভাবেই শুরু করছি। চলুন শুরু করি তাহলে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। রাব্বি ভাই ভূত ডট কম এর সমগ্র টিমের প্রতি অফুরন্ত স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। এলাকাটা শুনশান, বেশ কয়েক মাইল আগেই জনবসতি ঘন জঙ্গলের সীমানায় বিলীন হয়ে গেছে। জঙ্গলের মাঝেই সেই বিশালাকায় মহল বা গড়, যদিও একে গড় বা মহল বলাটা এক প্রকার ব্যঙ্গাত্মক রূপ। চারিদিকে শুধুই ধ্বংসাবশেষ, উন্মুক্ত ফুটো ছাদের কড়িগুলো যেন আকাশে গিয়ে মিশেছে। ভাঙাচোরা দেয়ালের যে অবস্থা এই বুঝি ধসে পড়বে, অথচ তারই মাঝে প্রায় ধসে যাওয়া দেয়ালে অদ্ভুত একটি বিষয় লক্ষ্য করলেন। মধ্যযুগের শিল্পকলায় ভূষিত একটি অসম্ভব সুন্দর দরজা, যার চৌকাঠের কারুকার্য দেখলে যে কেউ বিমোহিত হবেই, কিন্তু দেয়ালটির পেছনে কোনো ঘর আছে বলে তো দেখা যাচ্ছে না। তবে কি এটা সেই দরজা? না না, তা কি করে সম্ভব? চারিদিকে ভাঙা চোরাইটের স্তূপের মাঝেই কোনো রকমের দেয়ালটি দাঁড়িয়ে, অথচ দরজার উজ্জ্বলতা অদ্ভুতভাবে জানান দিচ্ছে যেন প্রতিনিয়তই কেউ এসে এই দরজা পরিষ্কার করে যায় এবং যত্নার্থী করে। তাই এত বছরেও দরজাটি যেরকম সেরকমই থেকে গেছে। শতাব্দী পুরনো চৌকাট, তবুও তার নকশাগুলো যেন এখনো জলজল করছে। হঠাৎই কি মনে হল দরজাটি অতিক্রম করতে চেয়ে সবেমাত্র পা তুলে ডিঙাতে যাবেন, ঠিক সেই সময় পেছন থেকে বন্ধুদের চিৎকার ভেসে আসে।
বন্ধু কি করছো? ওর মধ্যে যেও না, তোমাদের বারবার বারণ করেছি, এখানে এলে ওই জায়গায় যাওয়া যাবে না, ওটাই শেষ সীমানা যা অতিক্রম করায় দৃঢ়ভাবে নিষেধাজ্ঞা আছে। দীর্ঘকাল ধরে কেউ তা অমান্য করেনি, আমার মনে হয় তোমাদেরও সেটা মানা উচিত। ফিরে এসো বন্ধু।
পেছন থেকে বন্ধুদের বারণের উত্তর দিতে যাবেন তার আগেই মনোযোগ অন্যদিকে চলে যায়। দরজার ওপারে কেউ যেন আচমকায় অপরূপ কণ্ঠে হেসে উঠল। আস্তে আস্তে বন্ধুদের চিৎকার কাকুতি মিনতি যেন কানের কাছে বধির হয়ে আসছে। সমগ্র জ্ঞান জুড়ে ধ্যান জুড়ে তখন শুধুই সেই মোহিনী হাসির শব্দ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আর কোনো কিছু ভাবার অবকাশ ছিল না। ক্রমশ মায়ার টানে ঘোরের মধ্যে চলে যান। মন ইতোপূর্বেই নিচে থেকে দরজা ভেদ করে ভেতরে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছিল। দরজা খুলে ভেতরে পা রাখতেই হঠাৎই পরিবেশটা কেমন যেন বদলে যায়। কয়েক মুহূর্ত আগেও দরজার ঠিক বাইরে বিকেলের স্নিগ্ধতা বিরাজমান ছিল, অথচ এক পা ডিঙিয়ে ভেতরে আসতেই নিকষ হিম শীতল অন্ধকার যেন আছড়ে পড়েছে সমগ্র শরীরে। তবুও সেই অস্বাভাবিক পরিবর্তনের গুরুত্ব তোয়াক্কা না করে হাসিটির উৎসের দিকে এগিয়ে চললেন। কিছুক্ষণ সেইভাবে যাওয়ার পর একটি আশ্চর্য ঐশ্বরিক দৃশ্যপট চোখের সামনে ভেসে ওঠে। দেখেন নাম না জানা একটি উজ্জ্বল নীলাভ ফুল এবং ফলে পরিপূর্ণ গাছের নিচে একজন অপরূপ সুন্দরী মেয়ে দাঁড়িয়ে একটি ফুলের ওপর আলতো করে স্পর্শ করছে এবং মনোমুগ্ধকর ভঙ্গিমায় হেসে উঠছে। সেই মন মোহিনী সৌন্দর্যের ছটায় চারিদিক মুখরিত। মনের অজান্তেই মুখ থেকে মা শাল্লা প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথেই হাসি থামিয়ে মেয়েটি তার দিকে তাকায়। এদিকে বাইরে ততক্ষণে আকাশ বাতাস কাঁপিয়ে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বাকিরা বৃষ্টির হাত থেকে বাঁচতে কোনো রকমে আশেপাশের গাছতলায় গিয়ে আশ্রয় নেন। এইভাবে কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই। খানিক বাদে হঠাৎই তারা একটি পরিচিত কণ্ঠের চিৎকারে চমকে উঠে ছুটে যায় সেদিকে। গিয়ে দেখে দরজার ভেতর থেকে ক্রমাগত সেই আর্তনাদ ভেসে আসছে। তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ভেতরে প্রবেশ করতে যাবে, তার আগেই আচমকা দরজাটি হাঁট করে খুলে যায় এবং দেখে চৌকাঠের কাছে সাব্বিরজি অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ যে মানুষটির ঘটনা শেয়ার করতে যাচ্ছি তার কথা যখনই মনে পড়ে তখনই মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সাব্বিরজি। সেই 2020 শেষ যেবার সাব্বিরজির কাছ থেকে ঘটনা কালেক্ট করেছিলাম তা ছিল 18টি ঘটনা, সেখান থেকে সবে 7টা ঘটনা শেয়ার করেছি। আজ 8 নম্বর ঘটনা শেয়ার করছি। সাব্বিরজি হয়তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন, তবু আমার কলমে ও রাসেল ভাইয়ের উপস্থাপনায় মানুষটি ভূত ডট কমে এবং আমাদের মনে চিরকাল অমর হয়ে থাকবেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, আমিন। অনেকেই সাব্বিরজির ঘটনা দেওয়ার জন্য বারবার কমেন্টে অনুরোধ করছিলেন, তাই আজ আবারও ওনার ঘটনা নিয়ে ফিরে আসা। এই ঘটনাটি সাব্বিরজির জীবনে বেশ অনেকটাই প্রভাব ফেলেছিল, যার জন্য পরবর্তীতে ওনার জীবনের ধারণাটাই পাল্টে যায়। চলুন আর কথা না বাড়িয়ে ঘটনার মায়াবী অন্তর্জালে প্রবেশ করি। সময়টা 2003-এর মাঝামাঝি। সাব্বিরজি কর্মসূত্রে বছরখানেকের মধ্যে মধ্যপ্রদেশের ভোপালে যান। এটি সেই সময়কার ঘটনা। সাব্বিরজির বয়স তখন 28 কি 30 হবে। সেখানে কর্মরত অবস্থায় ধীরে ধীরে দিন 15-র মধ্যেই কয়েকজন সমবয়স্ক কলিগদের সাথে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তাদের মধ্যে আবার একজন নিজ ধর্মের হওয়ায় নাম সাইফ খান, সাব্বিরজি নিয়মিত তার সাথে পার্শ্ববর্তী মসজিদ নামাজ আদায় করতে যেতেন। প্রায়শই ক্যান্টিনে ছুটির দিনে চায়ের ঠেকে বা রেস্তোরাঁয় তাদের আড্ডা জমে উঠত। সেরকমই একদিন কথায় কথায় সাব্বিরজি জানতে পারেন ভোপাল থেকে প্রায় 30-40 মাইল উত্তর পশ্চিম দিকে নিবিড় জঙ্গলের মাঝে একটি পরিত্যক্ত গড় বা মহল আছে, যেটা নাকি এলাকার স্থানীয় লোকদের কথা অনুযায়ী জিনদের গ্রাম বা বাসস্থান। সাব্বিরজি জিনদের গ্রাম বা বাসস্থান সম্পর্কে বহুবার বিভিন্ন জায়গায় শুনে থাকলেও স্বচক্ষে দেখার সুযোগ হয়নি। তাই উৎসাহিত হয়ে পড়েন। জিয়াউদ্দিন সাহেব তো তাঁর জগতে মানে তার গ্রামে বা বাসস্থানে নানা সময়ে যান এবং গ্রাম বা বাসস্থান প্রসঙ্গে তো অনেক কথাই তিনি বলেছেন। সাব্বিরজি আগ্রহের সহিত জানান যে তিনি সেখানে যেতে চান। আচ্ছা, এর মাঝে একটি তথ্য দিয়ে রাখা আবশ্যক। জিয়াউদ্দিন সাহেব কিছু ব্যক্তিগত কর্মব্যস্ততার জন্য বেশ কয়েক মাস ধরে সাব্বিরজির সঙ্গে আর দেখা সাক্ষাৎ করেননি। এদিকে এমনিতে হাতে তেমন কোনো অতি প্রাকৃতিক বা অলৌকিক বিষয়ক কাজ ছিল না, তাই সাব্বিরজি আর তাকে স্মরণ করে বিরক্ত করেননি। হয়তোবা জিয়াউদ্দিন সাহেব সেই সময় সাব্বিরজির সাথে থাকলে তিনি কখনোই তাকে সেই জিন্দের গ্রামে বা বাসস্থানে নিয়ে যেতে দিতেন না। হয়তোবা সাব্বিরজি সেই আঘাতটা পেতেন না এবং জীবনটা হয়তো অন্যরকমভাবে প্রবাহিত হতো। যাই হোক, ঘটনায় ফিরি। জিন্দের গ্রাম বিষয়টা নিয়ে সাব্বিরজি খুবই অস্থির ছিলেন। দিনটা ছিল রবিবার, ছুটির দিন। সাব্বিরজি সকালেই মনস্থির করে রেখেছিলেন যে তিনি সেদিন গড়ে বা মহলে যাবেনই। যেই ভাবা সেই কাজ, কলিগদের বলতে একে একে সবাই মানা করে দেয়। সপ্তাহান্তে একটা মাত্র ছুটির দিন, কোথায় আড্ডা আমোদ প্রমোদ করবে তা না কেই বা যেতে চায় এতদূর নিবিড় জঙ্গলে। শেষে সাইফ সহ আরো দুজন কলিগ রাজি হয়। এরপর লাঞ্চ সেরে একটি জিপ ভাড়া করে যতক্ষণে তারা রওনা দেয় ততক্ষণে সূর্য মধ্য গগনে যেন আগুন ছড়াচ্ছে। একেই মধ্যপ্রদেশের রুক্ষ সূক্ষ্ম মালভূমির উষ্ণতা, তার ওপর ফুটখোড়া জিপ, মাথার ওপর সূর্য যেন তীব্র ক্রোধান্বিত দৃষ্টি রেখে চলেছে। গরমে একেবারে ঝালাপালা অবস্থা। প্রায় ঘণ্টাখানেক পথ অতিক্রম করার পর তাহারা শহর ছাড়িয়ে সূর্যের তাপে ঝলসে যাওয়া বাদামি ঘাস ঝোপ ঝাড়ে ঢাকা নিরিবিলি প্রান্তরের মধ্য দিয়ে সাপের ন্যায় সরু আঁকা বাঁকা কালো পিচের রাস্তার ওপর দিয়ে এগিয়ে চলে গন্তব্যের দিকে। ড্রাইভার জানায় আর মাইল পাঁচেক পর খেরো গ্রামের মোড় পড়বে। সেখান থেকে ডান দিকে লাল নুড়ি মাটির কাঁচা রাস্তা ধরে মাইল বিশে গেলেই জঙ্গলের সেই গড়। আর বেশ কিছুটা সময় কেটে যায়। যতক্ষণে তারা খেরো গ্রামের মোড়ে পৌঁছান ততক্ষণে দুপুর গড়িয়ে সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলতে শুরু করেছে। গরমে ঘেমে নিয়ে নাজেহাল অবস্থা, তারা গাড়ি থামিয়ে একটু রিফ্রেশমেন্টের জন্য পাশে একটি দোকানে যান। ফ্রেশ হয়ে সবাই যে যার মতো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে খাওয়া শুরু করেন। সাইফ স্ট্রয়ে চুমুক দিতে দিতে সাব্বিরজিকে বলেন,
দেখো বন্ধু, তুমি তো অনেক কিছু শোনো না জোর করে এলে, তবে একটা কথা বলে রাখি, ওখানে গিয়ে কিন্তু এ ঘর ও ঘর বেশি ঘোরাঘুরি করা চলবে না। অত্র অঞ্চলে সবাই জানে ওখানে যাওয়া বারণ।
ঠিক সেই সময় বয়স্ক দোকানদার খুব খুব করে কাশতে কাশতে বললেন,
কিছু মনে করবেন না বাবুরা, শুধু বারণ নয়, ওখানে একটি বিশেষ দরজা যেটা পার করা কঠোরভাবে নিষেধ আছে। আজ থেকে বহু বছর পূর্বে একজন পাক পীর সাহেব দুই জগতের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে এর বিধান করে দিয়েছেন। শুনেছি ওই দরজার ওপারে নাকি জিন পরিদের গ্রাম। আপনারা আজকালকার মানুষ, তাই হয়তো মানতে চাইবেন না বিষয়টা। তবু যেহেতু আপনাদের থেকে আমি বয়সে বড়, তাই গুরুজন হিসেবে সাবধান করে দেয়াটা আমার কর্তব্য।
সাব্বিরজি আর কথা বাড়ালেন না, হ্যাঁ সূচক মন্তব্য করে পয়সা মিটিয়ে তারা আবারও রওনা দিলেন। লোকালয় ছাড়িয়ে নিবিড় জঙ্গলের সীমানা পর্যন্ত রুক্ষ শুষ্ক উষ্ণ পরিবেশ বিরাজ করছিল, কিন্তু জঙ্গলের রাস্তায় প্রবেশ করা মাত্রই পরিস্থিতি হঠাৎ কেমন যেন পাল্টে যায়। যদিও আশ্বিন মাস, বাংলার বুকে এরকম আশ্বিনের ঈশানীর ঝড় স্বাভাবিক হলেও মধ্যপ্রদেশের মতো রুক্ষ শুষ্ক এলাকায় ব্যাপারটা খুবই অস্বাভাবিক লাগছিল। ঝড়টা ধীরে ধীরে বাড়তে থাকে, চারিদিকে অন্ধকারটা যেন দ্রুত ছুটে আসছে। কয়েক মুহূর্ত আগে পর্যন্ত সোনালী সূর্যের আকাশ এখন সারি সারি প্রকাণ্ড গাছের ডালপালার আড়ালে কালচে দেখাচ্ছে। সাইফ উদ্বিগ্নের স্বরে বলে উঠল,
বন্ধু চলো আজকের মতো ফিরে যাই, বৃষ্টি আসতে পারে, হুটকোলা গাড়ি খামোখা ভিজতে হবে।
কিন্তু কে শোনে কার কথা, সাব্বিরজি রাজি হন না। কাঙ্ক্ষিত স্থানের এতটা কাছে পৌঁছে তিনি কোনোভাবেই ফিরে যেতে চাইলেন না। বন্ধুদের আশ্বস্ত করে বললেন, আর সামান্য রাস্তা বাকি, দেখো বৃষ্টিটা আমার আগেই আমরা ঠিক ফিরে যেতে পারব। কিছুক্ষণ পর জঙ্গলের মাঝে বহুল আলোচিত সেই মহল বা গড়ের সামনে পৌঁছে সাব্বিরজি কিছুটা হতাশ হলেন। কোথায় মহল? এত ভগ্ন স্তূপ, দেয়ালগুলো কোন রকমে দাঁড়িয়ে আছে, মাথার ওপর টাক পড়া ফুটো ভাঙাচোড়া ছাদ। যদিও কল্পের ভাষা অনুযায়ী ভূতরে পোড়োবাড়ি হিসেবে মন্দ নয় মহলটা, কিন্তু আদৌ কি এর মধ্যে জিন্দের গ্রাম বা বাসস্থান থাকা সম্ভব মনে তো হচ্ছে না। সাব্বিরজি নিরাশ হয়ে নীরবে এদিকে ওদিকে হেঁটে বেড়াতে লাগলেন। ওনার বন্ধুরা অবশ্য সাহস করে আর বেশি দূর এগোয়নি, চুপচাপ গাড়ি থেকে কয়েক পা এগিয়ে দাঁড়িয়েছিল এবং সাব্বিরজিকে বারবার অনুরোধ করছিল ফিরে আসতে। সাব্বিরজি সাহসী মানুষ, কোনো অতি প্রাকৃতিক বিষয় তাকে সহজে নাড়াতে পারে না। আপন মনে এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎই একটি দরজার দিকে নজর যায়। দরজাটি কারুকার্য ও শৈল্পিক নিদর্শন দেখে সাব্বিরজি মুগ্ধ হয়ে যান। দোকানি হয়তো এই দরজাটির কথাই বলেছিল। একটি ভাঙা চোরা উন্মুক্ত দেয়ালের মাঝখানে দরজাটি অবস্থিত। এটাই নাকি জিনদের গ্রামে যাওয়া আসার প্রবেশপথ? সাব্বিজি তাচ্ছিল্যের স্বরে হেসে ওঠেন, কারণ দরজা খোলার প্রয়োজনই বাকি। একটু ঘুরে গেলেই উন্মুক্ত দেয়ালের ওপারে অনায়াসে চলে যাওয়া যায়। কই, কোথাও কোনো গ্রাম বা কিছু তো নেই? সাব্বিজি হাসতে হাসতে দরজায় হাত রাখতে যাবেন, ঠিক সেই সময় পেছন থেকে বন্ধুদের চিৎকার ভেসে আসে।
কি করছো বন্ধু, ওটি করো না। তোমাকে পই পই করে বারণ করেছি, ওখানে যাওয়া কঠোরভাবে নিষেধ আছে। আজ পর্যন্ত কেউ তা অমান্য করেনি, দয়া করে ফিরে আসো।
সাব্বিজি ঘাড় ঘুরিয়ে তাদের কিছু বলার আগেই দরজার ওপার থেকে আসা অপূর্ব নারীকণ্ঠের হাসির শব্দে সম্মোহিত হলেন এবং একটি ঘোরের মধ্যে চলে যান তিনি। পেছন থেকে ভেসে আসা বন্ধুদের চিৎকার তখন বধির হয়ে আসে। হতে পারে তিনি একজন আলেম, ধর্মপ্রাণ ব্যক্তি, ডাক্তার, এবং কোনটা মায়া ও কোনটা বাস্তব তা বোঝার বিচক্ষণ বুদ্ধি তার আছে, কিন্তু তখন তিনি 28-30 বছর বয়সের তরতাজা যুবক, রক্ত মাংসে গড়া মানুষ। তাই তিনি সেই ডাক উপেক্ষা করতে পারেননি, যদিও সেই সময়কার পরিস্থিতি কোনো কিছুই স্বাভাবিক ছিল না। তবুও সাব্বিরজি এক অমোঘ টানে অচিরেই দরজা খুলে ভেতরে পা রাখেন। ভেতরের পরিবেশটা সম্পূর্ণ আলাদা, নিকষ হিম শীতল কালো অন্ধকারে চারিদিক ঢাকা। মুহূর্তের ব্যবধানে পরিবেশটা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায় এবং সেই পরিবর্তনকে অগ্রাহ্য করে এমনকি সন্তর্পণে চারটি কালো ছায়ামূর্তি যে নিঃশব্দে তাকে পাশ কাটিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল, সেটিকে নজর না দিয়ে সাব্বিজি যেন বিফোর হয়ে সেই হাসির উদ্দেশ্যে এগিয়ে গেলেন। অন্ধকার পথঘাট বোঝা যায় না, তবু দূর থেকে ভেসে আসা একটি স্নিগ্ধ নীলাভ আলোকরশ্মি স্মরণ করে তিনি এগিয়ে যাচ্ছেন। খানিক বাদে সেখানে পৌঁছে যে দৃশ্যটি সাব্বিজি দেখেন তা দেখলে সেই বয়সে যে কেউ বিমোহিত হয়ে যাবে। সাব্বিজির ক্ষেত্রেও তার অন্যথা ঘটেনি। দেখেন আশ্চর্য ও উজ্জ্বল সুন্দর ফুলে ফলে পরিপূর্ণ একটি গাছ, যা থেকে সেই নীলাভ আলোকরশ্মি ছড়িয়ে পড়ছে। তার পাশে একজন অপূর্ব সুন্দরী মেয়ে আলতো করে একটা ফুল স্পর্শ করছে এবং অপরূপ ভঙ্গিমায় হেসে উঠছে। মনের অজান্তেই মাশাল্লাহ বলে ওঠার সঙ্গে সঙ্গে মেয়েটি পেছন ঘুরে সাব্বিজির দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে আবারও অপরূপ ভঙ্গিমায় হেসে ওঠে। সাব্বিজি বিভোর হয়ে দেখছিলেন মেয়েটি রূপের বর্ণনা ভাষাতীত হয়তো কোনো কবি বা শিল্পী তার সঠিক পরিমাপ করতে পারবেন। তিনি ধীরে স্বরে মেয়েটিকে জিজ্ঞেস করেন যে সে কে এবং এখানে কি করছে, কিন্তু কোনো কিছু বলার অবকাশ আর থাকে না। সঙ্গে সঙ্গে আকাশ বাতাস কাঁপিয়ে চারিদিকের পরিবেশ তোলপাড় করে তুমুল ঝড় শুরু হয় এবং সেই সঙ্গে পৈশাচিক গর্জনে অন্ধকার থেকে কেউ এগিয়ে আসে সাব্বিজির দিকে। এদিকে মেয়েটি ততক্ষণে ঝড়ের টানে গভীর অন্ধকারে মিলিয়ে যায়। বিলীন হওয়ার পূর্বে মেয়েটি হয়তো কিছু বলছিল সাব্বিজিকে, কিন্তু সেই ভয়ঙ্কর তাণ্ডবে তা তিনি শুনতে পাননি। মুহূর্তের মধ্যে অপরূপ পরিবেশটা বিভৎস ভয়ানক রূপ নিয়ে সাব্বিজির সামনে দাঁড়িয়ে, মানুষের ন্যায় দেখতে তবে লম্বায় মানুষের চেয়ে অন্তত 7-3 বেশি, সে যে কোনো স্বাভাবিক মানুষ নয় তা তিনি বেশ বুঝতে পারছিলেন। অন্ধকারে ধকধক করে আঙ্গুনের ভাটার মতো জ্বলছিল চোখ দুটো, যার শ্রেষ্ঠ আলোয় শরীরের দীর্ঘকায় পশমগুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল। তীব্র যন্ত্রণা, ঘড়ঘড় গর্জনে কান ফাটা অবস্থা। বিগতিক দেখে পকেট থেকে তসবিটা বের করতে যাবেন, আচমকা খেয়াল করলেন তসবিটা পকেটে নেই, হয়তো কোয়ার্টারে ভুলে গেছেন। আর কোনো উপায় না দেখে সাব্বিজি আয়তল কুরসি পড়তে যাবেন, তার আগে লম্বা লোমশ নখযুক্ত হাত তার গলাটা টিপে তাকে শূন্যে তুলে ধরে। সাব্বিজি আপ্রাণ চেষ্টা করছিলেন চিৎকার করার, কিন্তু কোনো মতে পারছিলেন না। মানুষরূপী জন্তুটি ঘর ঘর করে গর্জন করতে করতে তাকে দরজার দিকে ছুড়ে দেয়। সাব্বিজি উড়ে এসে দরজার উপরে পড়ে প্রচণ্ড আঘাত পেয়ে কঁকিয়ে ওঠেন। আর কিছু মনে ছিল না। পরদিন সকালে গায়ে প্রচণ্ড জ্বর এবং সেই জ্বর নিয়েই তিনি জেগে ওঠেন। কোয়ার্টারের বিছানায় তিনি নিজেকে আবিষ্কার করেন। পাশের চেয়ারে বন্ধুরা বেহুশ হয়ে ঘুমাচ্ছে। সাব্বিজি ব্যথায় কুঁকিয়ে ওঠার শব্দ শুনে তারাও জেগে ওঠে বিস্ময়ে। দুশ্চিন্তায় চোখে একরাশ প্রশ্ন নিয়ে সাব্বিজির দিকে তাকায়, জানতে চায় কি ঘটেছিল গতকাল। সাব্বিজি ব্যাপারটা আন্দাজ করে এড়িয়ে যান, কারণ বন্ধুরা যদি আসল বিষয়টা জানে তাহলে খামোখা দুশ্চিন্তা করবে। তাই বন্ধুদের প্রশ্নে তিনি জানান অন্ধকারে একটি পাথরের সাথে হোঁচট খেয়ে দরজার কাছে পড়ে যান এবং মাথায় আঘাত লেগে হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এরপর তারা সাব্বিরজিকে আরাম করতে বলে একে একে যে যার রুমে চলে যায়। সাব্বিরজি বন্ধুদের মিথ্যে বলে বিদায় দিলেও তখনও মেয়েটিকে ভুলতে পারছিলেন না। বারবার মেয়েটির মনমোহনী রূপ সাব্বিরজিকে টানছিল আবারও সেই জায়গায় যেতে, কিন্তু পরক্ষণেই সেই বিভৎস পিশাচের মুখটি মনে পড়ে যেতে সঙ্গে সঙ্গে বেড টেবিলের ড্রয়ার খুলে তসবিটা বের করে হাতে জড়িয়ে নিয়ে একটু বল পান। মেয়েটির সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হলেও তিনি আর সেখানে যাওয়ার সাহস দেখালেন না। বেপরোয়া হয়ে আবুজের মতো অনেক বড় একটি ভুল করে ফেলেছেন। আল্লাহর অশেষ রহমতে এইবারে বেঁচে গেলেও পরের বার যে কোনো রকমের বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে এবং সেটা কেউ হলপ করে বলতেও পারে না। আর এসব বিষয় যদি জিয়াউদ্দিন সাহেব জানতে পারেন তবে তিনি ভীষণ বকাবকি করবেন এবং অসন্তুষ্ট হবেন। তাই মনের ইচ্ছেকে দমন করে সাব্বিরজি বিষয়টা চেপে গেলেন। এরপর হপ্তা দুয়েক কেটে যায়, জীবন আবারও স্বাভাবিক গতিতে চলতে থাকে। তবুও সাব্বিরজি সেই মোহিনী রূপী মেয়েটিকে ভুলতে পারছিলেন না। মাঝে মাঝেই মেয়েটির মুখ তার মনের মণিকোঠায় ভেসে উঠছিল। একদিন বিকেলে সাব্বিরজি নিজের কিছু দৈনন্দিন জিনিসপত্র কিনতে বাজারে গিয়েছিলেন। কেনাকাটা সেরে বাজার থেকে বেরিয়ে এসে রাস্তায় উঠতে যাবেন এমন সময় অনিচ্ছাকৃতভাবে রাস্তার ওপর নজর যায়। রাস্তার ওপারে ভিড়ের মাঝে চোখ পড়তেই সাব্বিরজি চমকে ওঠেন। দেখেন ভিড়ের মাঝে একটি হিজাব পরিহিত মুখ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই চোখ জোড়া তিনি ভালো মতো চেনেন। জিনদের গ্রাম থেকে ফেরার পর এই চোখ দুটি প্রতিনিয়ত তার মনের গহীনে নানাভাবে আঁকিমুকি দিয়েছে। সাব্বিরজি সব উৎসাহে সেদিকে এগিয়ে যাবেন, তার আগেই ওনার গাড়ি চলে আসে এবং হর্ন দেয়। ড্রাইভারের উপরে বিরক্ত হয়ে পুনরায় তিনি সেদিকে তাকালেন, কই কোথায় সেই মেয়ে? কয়েক মুহূর্তের অন্য মনস্কতায় নিমিষেই উধাও হয়ে গেছে। সাব্বিরজি দ্রুত রাস্তা অতিক্রম করে ওপারে গিয়ে খোঁজাখুঁজি করলেও মেয়েটিকে আর দেখতে পেলেন না। নিরাশ হয়ে কোয়ার্টারে ফিরলেন। এরপর থেকে প্রায়শই সাব্বিরজি মেয়েটিকে এদিকে ওদিকে দেখতে লাগলেন, কখনো স্টেশনে, কখনো বাজারে, কখনো আবার দেখেন ক্যাম্পাসে গাছের আড়াল থেকে মেয়েটি উঁকি দিচ্ছে, যেন লুকোচুরি খেলছে। মাঝে কয়েকবার স্বপ্ন দেখেন, মেয়েটিকে অপরূপ ভঙ্গিমায় দেখেন তিনি হাসছে। সারাক্ষণ চিন্তার মধ্যে থাকতে থাকতে সাব্বিরজির চেহারায় আমূল পরিবর্তন ঘটতে থাকে। বন্ধুরাও তাকে নিয়ে দুশ্চিন্তা করত, খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন, সারাক্ষণ একটা ঘোরের মধ্যে থাকতেন। এদিকে উনি যে পার্শ্ববর্তী মসজিদে নামাজ আদায় করতে যেতেন সেখানকার হুজুরের সঙ্গে ওনার ভালোই পরিচয় হয়ে গিয়েছিল। হুজুর খুব স্নেহ করতেন সাব্বিরজিকে, বাকি বন্ধুরা না জানলেও হুজুর সাব্বিরজির সম্পর্কে সমস্ত কিছুই জানতেন, এমনকি জিয়াউদ্দিন সাহেব সম্পর্কেও সাব্বিরজি ওনাকে সমস্ত ঘটনা জানিয়েছিলেন। সেদিন জোহরের নামাজ আদায় করে ক্যাম্পাসে ফিরবেন ঠিক সেই সময় পেছন থেকে হুজুর এসে সাব্বিরজিকে সালাম জানিয়ে বললেন যে তার সাথে কিছু কথা আছে, অথচ তার এই দুর্বল শরীর দেখে ইতস্তত করছিলেন বলবেন কি বলবেন না। সাব্বিরজি হুজুরকে আশ্বস্ত করে বললেন, তেমন কিছু হয়নি, একটু শরীরটা খারাপ, সমস্যা নেই, আপনি বলতে পারেন। হুজুর মসজিদের পাশে ওনার বরাদ্দ ঘরটিতে সাব্বিরজিকে ডেকে নিয়ে গেলেন এবং এরপর একজন পরিচারক এসে দুজনকে রোয়াবজা শরবত পরিবেশন করতে গেলে ঠান্ডা শরবতে চুমুক দিতে সাব্বিরজি হুজুরের কাছে বিষয়টি কি জানতে চাইলেন। হুজুর গম্ভীর স্বরে বলতে শুরু করলেন,
আমাদের স্থানীয় এলাকায় একজন পরহেজগার ব্যক্তি, তার নাম আব্দুল কাদের। গত বছর তার পরিবার নানা রকম অলৌকিক অতি প্রাকৃতিক ঘটনার সম্মুখীন হন। আমি বহু চেষ্টা করেও এর কোনো সুরাহা করতে পারিনি, কোন রকমে আটকে রেখেছিলাম, কিন্তু মাসখানেক হলো উপদ্রবটা আবারও শুরু হয়েছে। এবারে আমি আর কোনো কুলকিনারা করতে পারছি না। ব্যাপারটা তোমাকে একটু খোলসা করে বলি, আজ থেকে প্রায় 20 বছর আগে আব্দুল সাহেবের ছোট ভাই তামিম কাদের আত্মহত্যা করে। তবে সেটা আত্মহত্যা ছিল নাকি অলৌকিক শক্তির প্রভাব তা আজও ধোঁয়াশা। জানি প্রশ্ন উঠতে পারে অলৌকিক শক্তির প্রভাব কেন বললাম, আসলে মৃত্যুর আগে পর্যন্ত তামিমের সঙ্গে নানা রকম ভয়ঙ্কর সব ঘটনা ঘটেছিল। সেই সকল ঘটনার সূত্রপাত তারও মাস দেড়েক আগে। এখন তামিমের সম্পর্কে কিছু তথ্য দেওয়া আবশ্যক। তামিম কাদের পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক, আমাদের এখানকারই সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স চালাত। তার একজন বন্ধু ছিল সঞ্জয় সিং, তারা এই গাড়িতে ডিউটি করত। তামিমের মৃত্যুর দিন পাঁচেকের মধ্যে সঞ্জয় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তামিম বিয়ে থা করলেও বছর পাঁচেক আগে তার স্ত্রী মারা যায়। তারপর সে আর বিয়ে করেনি, একা মানুষ, একটি ছেলেও আছে। আব্দুল সাহেবের স্ত্রী তার দেখাশোনা করেন। একজন পরহেজগার মানুষের ভাই হলেও তামিম কাদের খুবই নাপাক এবং নিকৃষ্ট মনুষ্য ছিল। মারা যাওয়ার দুই দিন আগে সঞ্জয় সিং সব খুলে জানিয়েছিলেন। আত্মহত্যা বা অপঘাতে মৃত যে সমস্ত লাশ পোস্টমর্টেমে আসত, তাদের বডি সাধারণত অন্যান্য অ্যাম্বুলেন্স ড্রাইভার ভয়ে নিতে চাইত না। তামিম সঞ্জয় নাকি বেশি ভাড়ার বিনিময়ে সেই সমস্ত লাশ নিয়ে যেত। ব্যাপারটা শুধু এখানেই থেমে থাকেনি। সঞ্জয় জানায়, তারা মাঝে মাঝে লাশ কাটায় ডোমকে সাহায্য করত। এর ফলে লাশ কাটা ও সেলাই বেশ পারদর্শী হয়ে ওঠে। আসলে মূল বিষয়টি ছিল খুবই জঘন্য এবং দৃশংস। যখনই তারা কোনো অপঘাতে মৃত বা আত্মহত্যার লাশ সরবরাহ হয়ে যেত, তখনই তারা একটি ঘৃণ্য নাপাক কাজ করত। মাঝপথে গাড়ি থামিয়ে লাশের শরীরের ভেতরে নানা অঙ্গ প্রত্যঙ্গ কেটে বের করে আবারও নিপুণভাবে সেলাই করে দিত, যাতে কেউ টের না পায়। এরপর সেই অঙ্গ প্রত্যঙ্গ একজন নিকৃষ্ট হিন্দু তান্ত্রিক তার নিম্নতন্ত্র সাধনা ও কালোজাদুর কাজের জন্য কিছু টাকার বিনিময়ে কিনে নিতেন। যেদিনই তারা ওই ধরনের লাশ গাড়িতে তুলত, সেদিনই তারা নানাভাবে কৌশলে মৃতের পরিবারকে নানা রকমের জিনভূতের ভয় দেখিয়ে গাড়িতে লাশের সঙ্গে নিত না। একই অপঘাতে মৃত্যু, তার উপরে জিনভূতের ভয়। তাই পরিবারের লোকজনও বেশ ভয় ভয়ে অ্যাম্বুলেন্সে না গিয়ে অন্য গাড়িতে যেত। সেই সুযোগটা নিয়ে তারা এই কুকাজটি করত। সঞ্জয়ের মৃত্যুর পর তার দেয়া তথ্য অনুযায়ী এখান থেকে 9 ক্রোশ দূরে একটি পরিত্যক্ত শ্মশানে গিয়ে সেই তান্ত্রিককে পুলিশ খুঁজে পায়নি। যাই হোক, তামিমের পরিবারের কাছ থেকে জানতে পেরেছিলাম, মারা যাবার মাস দেরেক আগে থেকেই তামিম কেমন একটা অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছিল। কাজে যাওয়া বন্ধ করে দিয়েছিল, সারাক্ষণ নিজেকে অন্ধকার ঘরে বন্দি রাখত, নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিল, নোংরার মধ্যে শুয়ে থাকত এবং বিড়বিড় করে কি সব বলত। সেই সমস্ত কথা যেটুকু পরিবারের লোকেরা বুঝতে পেরেছিল তা ছিল এরকম, তামিম নাকি সারাক্ষণ বিড়বিড় করে বলত, আমাকে মেরো না, ভুল হয়ে গেছে, আমাকে মেরো না। মারা যাবার দিন 15 আগে পাগলামিটা চরমে উঠে যায়। খেতে দিলে নোংরার উপরে ঢেলে দিত, সারাক্ষণই বিকট উদ্ভট ভঙ্গিমায় হাসত, হাসি যাতে সারাক্ষণ মুখে লেগে থাকে তার জন্য নিজ থেকেই নখ দিয়ে আঁচড় দিয়ে ঠোঁটের কোণা থেকে দুই গাল চেরার চেষ্টা করত। আত্মহত্যার দিন সকালে বাড়ির লোকেরা যখন কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে তামিমের ঘরে ঢোকে, তখন তারা যে দৃশ্যটি দেখে তা রীতিমতো বুকে ভয় ধরিয়ে দেয়। তারা দেখে তামিমের দেহটা সিলিং থেকে বিভৎসভাবে ঝুলে আছে, শরীরটা অস্বাভাবিকভাবে বেঁকে গেছে, গালের দুই ধারে ঠোঁট থেকে কান পর্যন্ত চেরা, রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল তাকে, চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসবে। সবাই ভেবেছিল পাগল হয়তো নিজের খেয়ালে গাল চিরে আত্মহত্যা করতে বসেছে। পুলিশ ডাক্তারি রিপোর্ট দেখে আর তেমন কিছু তদন্ত করেনি, বডি নামিয়ে নিয়ে যায় পোস্টমর্টেমের জন্য। তারপর থেকে অতি প্রাকৃতিক বিষয়গুলো ঘটা শুরু করে। সেদিন সন্ধ্যা থেকেই আব্দুল সাহেবের বাসার চারিদিকে শেয়াল কুকুরের কান্নার শব্দ অহরহ ভেসে আসতে থাকে। এমনটা তো নয় যে গ্রামে শেয়াল কুকুর ঢুকে পড়েছে, কিন্তু এই খিঞ্জি শহরে কুকুরের কান্না স্বাভাবিক হলেও শেয়াল আসবে কোত্থেকে? ব্যাপারটা খুবই অদ্ভুত। এদিকে আবার সারা রাত্রি ধরে তামিমের ঘর থেকে তুমুল লাফালাফি হুটোপুটির শব্দ ভেসে আসে, দরজা জানালাগুলো যেন কেউ ভেঙে ফেলবে। কোন রকমের রাতটা পার করে পরদিন আব্দুল সাহেব আমার কাছে আসেন এবং সমস্ত ঘটনা খুলে বলেন। আমি গিয়ে বাড়ির সমস্ত সীমানায় আবে জমজমের পানি ছিটিয়ে দোয়া দুরুদ পড়ে সেই ঘরটি ছাড়া বাকিটা বন্ধ করে দেই। পোস্টমর্টেমের পর পুলিশ যতক্ষণে বডি নিয়ে যায় ততক্ষণে দুপুর গড়িয়ে এসেছে। সেদিন আকাশে বেশ মেঘ মেঘ করছিল, সন্ধ্যার পরে বৃষ্টি নামবে আশঙ্কায় তাড়াতাড়ি লাশকে গোসল করিয়ে সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন করে আব্দুল সাহেবের পারিবারিক পার্শ্ববর্তী কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। আমি জানাজা পড়াই। লাশ কবরস্থ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, বৃষ্টি শুরু হয়। আমরা তাড়াহুড়ো করে যে যার মতন ফিরে আসি। এমনিতে অপঘাতে মৃত্যু এবং সেই মৃত ব্যক্তির বাড়িতে মিলাদ না বরানো অবধি পরিবেশটা কেমন থমথমে থাকবে সেটাই স্বাভাবিক। তার উপর আবার বৃষ্টির রাত। সন্ধ্যার দিকে তেমন কিছু না ঘটলেও গভীর রাতের দিকে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। পরদিন সকালে আমার কাছে এসে আতঙ্কিত অবস্থায় আব্দুল সাহেব জানান,
রাত তখন কয়েকটা হবে খেয়াল নেই, আন্দাজ 1-2টা। পাগল হোক আর যাই হোক, নিজের একমাত্র ছোট ভাই এভাবে চলে গেল, মনটা খুবই ভারাক্রান্ত ছিল, তাই ঘুম আসছিল না। মনের দুঃখে চুপচাপ বিছানার উপরে বসেছিলাম, ঘুমোতে পারিনি। 6 বছরের বাপ মা ছাড়া ছেলেটা আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। ঠিক সেই সময় আচমকা বাইরে বিভৎস চিৎকার শুনতে পাই, সেই সঙ্গে কিছুটা আছড়ে পড়ার মতন শব্দও পাই। বাড়িতে লোকজন আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন, সবাই ছুটে যান উঠোনে, গিয়ে দেখেন সঞ্জয় সিং মেঝের ওপরে অজ্ঞান হয়ে পড়ে আছে। মেঝের ওপরে আছড়ে পড়াতে মাথা ফেটে রক্তে ভেসে একাকার, সবাই চমকে উঠি।
ব্যাপারটা খুবই অদ্ভুত। সঞ্জয়কে তুলে বসিয়ে মাথায় জল ছিটিয়ে রক্ত মুছিয়ে একটু ধাতস্থ করতেই জ্ঞান ফেরে। সঞ্জয় চোখ মেলে আমাদের দেখে চিৎকার করে কিছু বলতে চেষ্টা করে, কিন্তু আতঙ্কে তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি তাকে আশ্বস্ত করে জিজ্ঞেস করি, কি হয়েছে, এভাবে এত রাতে কেন এসেছ এখানে? আমার বেগম তাকে জল এনে দেয়। সঞ্জয় ঢক ঢক করে জল খেয়ে হাঁপাতে হাঁপাতে যা বলে তা শুনে উপস্থিত সবার ঘুম ছুটে যায়। সবাই আতঙ্কে শিউরে উঠি। সঞ্জয় বলে,
তামিমকে কবরস্থ করার পর বৃষ্টি আসছে দেখে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলাম। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, রাত তখন 10টা কি 11টা। হঠাৎ দরজায় করোনার শব্দ পাই, অথচ দরজা খুলে দেখি কেউ নেই। দরজা লাগিয়ে ঘরে ঢোকার সাথে সাথে আবারও কড়া নড়ে ওঠে। এরকম 2-3 বার হওয়ার পর শেষে আমি রেগে গিয়ে বেরিয়ে রাস্তায় গিয়ে চিল্লাতে থাকি, কে এরকম বেয়াদবি করছে? ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটি অপরিচিত কণ্ঠের বিকট হাসি বুকে কাঁটার মতো বিঁধল। রক্ত হিম হয়ে আসছিল। ধীরে ধীরে পিছন ঘুরে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কে প্রায় মরেই যাচ্ছিলাম। শরীর বরফের মতো কাঠ হয়ে গিয়েছিল। সেই বিভৎস রূপ আমি কয়েক ঘন্টা আগেই দেখেছি। হাসিটা কান পর্যন্ত চেরা গালে তখনও লেগে আছে, যা বিকেলে কবরস্থ হতে দেখেছি। ভয়ঙ্কর শয়তানের রূপ নিয়ে তামিম সামনে দাঁড়িয়ে কিছু বুঝে ওঠার আগেই সে সজোরে আমাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। পড়ে গিয়ে প্রচণ্ড আঘাত পাই, কিন্তু বাড়িতে ঢোকার জো নেই। তামিম রূপী শয়তান আমার বাড়িতে আঁকের সামনে দাঁড়িয়ে, তাই প্রাণপণে ছুটতে ছুটতে আপনাদের বাড়িতে এসে ঢুকেছি। ঠিক সেই মুহূর্তে উপস্থিত সবাই রাস্তার অন্ধকারে একটি অপরিচিত বিকট অট্টহাসি শুনতে পাই। ফ্যাঁস ফ্যাঁসে কর্কশ কণ্ঠে কেউ দূরে অন্ধকার থেকে বলে ওঠে, সঞ্জয় আমার সাথে চল, অনেক কাজ আছে। সেই রাতে আর কেউ সাহস করে কবরস্থায় গিয়ে দেখতে পারলাম না যে কবর ঠিক আছে কিনা। সবাই জড়সড় হয়ে বাকি রাতটা দালানে বসেই কাটিয়ে দিলাম। এর মাঝে চিৎকার বিকট হাসি সবাই বেশ কয়েকবার শুনেছি। এমনকি সঞ্জয়কেও বারবার পিশাচটি ডাকছিল। ফজরের আজানের পর সব শান্ত হয়ে যায়। একটু ভোর হতেই সাহস করে কবরস্থানে গিয়ে দেখি, অদ্ভুতভাবে কাফন জড়ানো অবস্থায় তামিমের দেহটি যেন মাটির স্তূপের ওপর হেলান দিয়ে বসে আছে, কবরটা খোড়া। সেই দৃশ্য দেখে কয়েকজন ভয়ে প্রাণপণে ছুটে পালাই। আমিও আর দেরি না করে আপনার কাছে ছুটে এসেছি। এখন আপনি একটা বিহিত করুন। এই বলে আব্দুল সাহেব থামেন। আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে সেখানে যাই। গিয়ে দেখি সেই ভয়ঙ্কর দৃশ্য। আমি নিজেও অবাক হয়ে যাই। তুমি তো জানো একবার লাশ দাফন করার পর মাটি সরানোর আলামত নেই, তাই যে কাজটি করেছে সে যে পাকসাফ কেউ নয় তা স্পষ্ট। যাই হোক, কোন রকমে আমরা আবারও লাশটাকে দাফনের ব্যবস্থা করি। দাফন দিতে দিতে বেলা হয়ে যায়। বুঝতে পারছিলাম সমস্যা পুরোপুরি মেটেনি, তাই সেদিন রাতে আব্দুল সাহেবের বাসায় থাকার সিদ্ধান্ত নিয়ে সেই মতো তাকে জানাই। সঞ্জয় তখন ভয়ে কাঁপছিল, কিছু একটা বলতে গিয়েও বলতে পারছিল না। যেহেতু সে আমাদের ধর্মের ছিল না, তাই ওকে শান্ত হতে বলে এক পরিচিত ব্রাহ্মণের সাহায্য নিতে বলি। সেদিন সন্ধ্যার পর থেকে আমরা সবাই সজাগ হয়ে বসেছিলাম। রাত 9টা 10টা নাগাদ হঠাৎই তামিমের ঘর থেকে তুমুল দরজা পেটানোর শব্দ আসে। আমি সবাইকে সতর্ক থাকতে বলে আয়াতুল কুরসি পড়তে বলে সেদিকে এগিয়ে যাই। দরজাটা শিকল দিয়ে বাঁধা ছিল। শিকল সরিয়ে দরজা খুলতেই বিস্ময়ে কাঠ হয়ে যাই। সেই বিভৎস ভয়ঙ্কর গাল জেরা হাসি নিয়ে কাফনে কাপড় পেঁচানো অবস্থায় তামিমের দেহটা ঘরের মেঝের ওপর বসে বিকটভাবে হাসছে। বুঝতে পারছিলাম কোনো এক শক্তিশালী শয়তান পিশাচ জিন তামিমকে ধরেছে। আমি চিৎকার করে সবাইকে ডেকে জোরে জোরে সুরা ইয়াসিন পড়তে বলি। বাকিরা এসে দৃশ্যটা দেখে আতঙ্কে পিছিয়ে যায়। সবার চোখ যেন ভয়ে ঠিকরে বেরিয়ে আসছিল। বুঝে উঠতে পারছিলাম না কি করব। কবরের ভেতর শোয়ানোর পর অমনি শটান বারবার উঠে বসে যাচ্ছিল। সেই সঙ্গে পাশে প্রকাণ্ড আম গাছের ডালপালার ভেতর থেকে অনেক আওয়াজ শুনতে পাচ্ছিলাম। উপস্থিত আত্মীয় স্বজনরা সবাই আতঙ্কে চিৎকার দিয়ে জেদার মতন চলে যায়। শুধুমাত্র আব্দুল সাহেব ওনার বড় ছেলে রাশেদ আর আমি থেকে যাই। কোন রকমে লাশটাকে দাফন করি। তখন গভীর রাত। দাফনের কাজ শেষ হতেই আচমকা আম গাছের ওপর থেকে বিভৎস অদ্ভুত প্রাণী লাফিয়ে ছুটে চলে যায়। আমি হতভম্বের মতন কয়েক মুহূর্ত দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখি। এরপর সঙ্গে আনা পানি পড়া ছিটিয়ে দেই। কিছু দোয়া পড়ে আমি কবরটাকে আমার সাধ্য অনুযায়ী বন্ধ করে দেই। বুঝতে পারছিলাম সঞ্জয় কিছু একটা জানে।
পরদিন সকালে আমার কথা অনুযায়ী আব্দুল সাহেব রাশেদকে পাঠান সঞ্জয়কে ডেকে আনতে। সঞ্জয় প্রথমে আসতে রাজি হচ্ছিল না, পরে আমার কথা শুনে শেষমেশ আসতে রাজি হয়। সঞ্জয় এসে আমতা আমতা করে তাদের যে সমস্ত ঘৃণ্য কাজ রয়েছে, যা যা অপকর্ম তারা করেছে, সে সমস্ত বলে। এখনই বলি, আসলে তারা মারা যাওয়ার আগে শেষবারের মতো ঠিক এমন একটি কাণ্ড ঘটিয়েছিল যার সুবাদে এই ভয়ঙ্কর পিশাচের আগমন ঘটেছে। সঞ্জয় ভয়ার্ত স্বরে বলতে শুরু করে,
আমরা বিগত প্রায় 3-4 বছর ধরে এই কাজ করে আসছি। বিভিন্ন সময় তান্ত্রিকের বিভিন্ন চাহিদা অনুযায়ী কখনো চামড়া, কখনো নাড়ি, কখনো কলিজা, এই সমস্ত কেটে বের করে নিয়ে তান্ত্রিককে দিতাম। এর ফলে ভালোই পয়সা পেতাম, যা পেতাম দুজনে ভাগাভাগি করে নিতাম। শুরুর দিকে আমার আপত্তি থাকলেও তামিম আমাকে নানাভাবে প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে এক প্রকার রাজি করায়। ধীরে ধীরে তান্ত্রিকের চাহিদা বাড়ছিল, সেই সঙ্গে আমাদের পশারও বাড়ছিল। অপঘাতে মৃত কুমারী কিশোরী মেয়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের চাহিদা ছিল চরম। এইরকম কোন সন্ধান পেলে তান্ত্রিক অঢেল টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই মতো 4 বছরে একবার মাত্র সেরকম লাশ পেলেও কিছুই করতে পারেনি। পরিবারের লোকেরা খালি বডি কোনো মতেই অ্যাম্বুলেন্সে ছাড়তে চাইছিল না, সঙ্গে বসেছিল, অগত্যা কি আর করা যায়। হঠাৎই মাস 2 আগে এক বিকেলে 16 বছর বয়সে এক কিশোরী মেয়ের লাশ পোস্টমর্টমে নিয়ে আসে। বিষ খেয়ে আত্মহত্যা করেছিল মেয়েটি। ডোম আবার সেদিন ভর দুপুরে নেশা করে টইটম্বুর, তাই আমি আর তামিম সেই কাটা লাশটাকে সেলাই করছিলাম। বিগত 3-4 বছর ধরে সেই ঘৃণ্য নিকৃষ্ট কুকর্ম করতে করতে আমরা নিজেরাই কেমন যেন টাকার লোভে অসুরে পরিণত হয়েছিলাম। তাই একটি নিষ্পাপ মেয়ে যে কত কষ্ট ও যন্ত্রণায় বিষ খেয়ে আত্মহত্যা করেছে, খোলা চোখে নিথর হয়ে স্ট্রেচারে শুয়ে আছে, সেসব দেখেও বেদনা, মায়া, মমতা কোনো কিছুই আমাদের মধ্যে হচ্ছিল না, বরং লাভ লালসা ছিলিক দিচ্ছিল। দুজনের মধ্যে তখন প্রচুর টাকা পয়সার স্বপ্ন দানা বাঁধতে শুরু করেছে। এতদিন তান্ত্রিকের চাহিদা অনুযায়ী আত্মহত্যায় মৃত কিশোরী কুমারী মেয়ের লাশ পেয়েছি, তাই চোখের ইশারায় আমি ও তামিম ঠিক করে ফেলি যে আজ একসঙ্গে বেশ কয়েকটি অঙ্গ কেটে তান্ত্রিককে দেব এবং তার বিনিময়ে প্রচুর টাকা পাব। সেই মতো গোপনে তান্ত্রিককে খবর পাঠিয়ে আমরা কাজে লেগে পড়ি। সেটাই ছিল আমাদের অতিলোভের শেষ পরিণতির শুরু। আমরা জানতাম অপঘাতে বা আত্মহত্যায় মৃতদেহ নিয়ে যাওয়ার সময় রাতে নানা রকমের কম বেশি অতি প্রাকৃতিক ঘটনা ঘটে, কিন্তু সেসব বিষয়ে আমরা কখনো গুরুত্ব দেইনি। সেদিন লাশ কাটার সময় অদ্ভুত একটা ঘটনা ঘটে। উত্তেজনার বশে লাশ কাটতে কাটতে তাড়াহুড়োয় স্লিপ করে তামিম মেয়েটির গাল কান পর্যন্ত কেটে ফেলে। পরে অবশ্য ভালো করে সেলাই করে দেয়। পোস্টমর্টম সেরে উঠতে না উঠতেই রাত 9টা বেজে যায়। এরপর সবকিছু গুছিয়ে লাশ গাড়িতে তুলতে আরও আধা ঘন্টার মতো লাগে। তারপর অবশ্য আমরা পরিকল্পনা মাফিক লাশের বাড়ির লোকদের কাছ থেকে ঠিকানা নিয়ে বাড়িতে চলে যাই। লাশ নিয়ে যেতে হবে লাল রিহা গ্রামে, মাইল 40-এর পথ। তার উপর রাস্তার যে অবস্থা, পৌঁছাতে পৌঁছাতে ভোর রাত্রি হয়ে যাবে, তাই কি করা যায়। যদিও আমাদের প্রতীক্ষা শুধুমাত্র 9 ক্রোশ পথ, তাজা অঙ্গ প্রত্যঙ্গ বের করে তান্ত্রিককে দিতে পারলেই কাজ শেষ। আজও সেই নৃশংস রাতের কথা মনে পড়লে বুকটা কেঁপে ওঠে। সেদিন শয়তান যেন আমাদের মাথায় চড়ে বসেছিল। আমরা পুলিশ চেকপোস্টগুলোকে বাঁচিয়ে মেন রোড ছেড়ে কত রোড ধরে এগোচ্ছিলাম। অনেকগুলো টাকা একসঙ্গে হাতে চলে আসবে সেই খুশিতে মনের সুখে গান গাইতে গাইতে গাড়ি চালাচ্ছিলাম। খানিক বাদে পেছন থেকে তামিম চিৎকার করে বলে ওঠে, ভাই, লাশটা হাসছে এবং বড় বড় চোখ করে তাকিয়ে আছে। স্পষ্ট মনে আছে অ্যাম্বুলেন্সে তোলার সময় লাশের চোখ বন্ধ ছিল। আমার কিছু ভালো ঠেকছে না। আমি সেদিকে না তাকিয়ে বলি, কিরে তামিম, মাথাটা খারাপ হয়ে গেছে? এখানে বলে রাখি, তান্ত্রিক এই ধরনের কুমারী কিশোরী মেয়ের লাশ পেলে কি কি অঙ্গ প্রত্যঙ্গ দরকার তা আগে থেকে আমাদের জানিয়ে রেখেছিল। তাই সেই মতো এক এক করে তামিমকে সংগ্রহ করতে বললাম। আসলে আমরা যেদিন এই ধরনের কাজ করি সেদিন একটু নেশাপানীয় করে থাকি। যাই হোক, এত নিকৃষ্ট কাজ। সেরকমই আমরা নিরিবিলি একটা ঝোপ ঝাড়ের প্রান্তর চিরে ছুটে চলছি। রাস্তাঘাটের যা অবস্থা, মাঝে মাঝে পিচের রাস্তা এব্রো খেব্রো হয়ে গেছে। সেরকম একটি বড় গর্তে পড়ে গাড়িটা ভীষণভাবে নড়ে ওঠে এবং তামিম আমাকে চেঁচিয়ে বলে ওঠে, ভাই, লাশটা বসে পড়েছে। আমি তোকে বলেছিলাম কিছু একটা সমস্যা আছে। আমি গাড়ি থামিয়ে রীতিমতো বিরক্ত হয়ে পিছনে ঘুরতেই অবাক হয়ে যাই, সত্যি লাশটা উঠে বসে আছে। কিন্তু ভয়ের চেয়ে টাকার লোভ তখন মাথায় এমনই চাড়া দিয়ে উঠেছে যে কোনো অতি প্রাকৃতিক বিষয় নিয়ে ভাবার আমাদের সময় নেই। দেখলাম বুকেটা চাপা আতঙ্ক দমন করতে করতে তামিম লাশটাকে আবারও শুইয়ে দিল। তামিমের ছুরির ফলাটা লাশের বুক ছোঁয়ার সাথে সাথেই লাশটা অস্বাভাবিক হয়ে ওঠে। আমরা স্পষ্টতই দেখতে পাই লাশের মুখে ঘৃণা, তীব্র যন্ত্রণা ও ক্ষোভের ছাপ। আমি আতঙ্কে শিউরে উঠে চিৎকার করতে গিয়ে মুখটা চেপে ধরে ঘাড় ঘুরিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে জোর করে এক্সিলেটারে পা চাপ দেই। জানি এই ধরনের কাজের সময় ভূত পিশাচের উপদ্রব একটু আদ্য হয়, সেদিন বোধ করি একটু বেশি হচ্ছিল। যাই হোক, আমরা তান্ত্রিককে তার লিস্ট অনুযায়ী সবকিছু ধরিয়ে দিয়ে টাকা বুঝে যতক্ষণে লাহোরিয়া গ্রামের উদ্দেশ্যে বেরোলাম ততক্ষণে রাত প্রায় ১২টার মতো বেজে গেছে। তামিম লাশের গায়ে থাকা রক্ত ভালো করে পরিষ্কার করে কাপড় দিয়ে ঢেকে দড়ি দিয়ে বেঁধে কোনোরকমে আমার পাশের সিটে এসে বসল। আমরা আজ কোনো কিছুই তোয়াক্কা করছিলাম না। তামিম কিন্তু একটু সন্ত্রস্ত অবস্থায় চুপচাপ পাশে বসেছিল। বুঝতে পারছিলাম রাত অনেক হয়েছে, এত বড় কাজ সেরে এলাম তাই তামিমকে আর ডিস্টার্ব করিনি। রাত তখন আন্দাজ ১:৩০ হবে, গ্রামের মোড় পেরিয়েছি বেশিক্ষণ হয়নি। এমন সময় তামিম প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য গাড়ি থামাতে বলল। গাড়িটা রাস্তার পাশে একটি প্রকাণ্ড অশ্বত্থ গাছের গুঁড়ির কাছে দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে রাস্তার পাশে কয়েক পা দূরে দুজনে একটু প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলাম। মিনিটখানিক হয়নি, এমন সময় আচমকাই পেছন থেকে কেমন একটা শব্দ ভেসে আসল। আতঙ্কে পেছনে না ঘুরে চুপচাপ কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকি। উত্তেজনা এতটাই ছিল যেন দুজনের বুকের ভেতরে ঢিপ ঢিপ শব্দ শুনতে পাচ্ছিলাম। এটুকু বুঝতে বাকি ছিল না কোনো এক ভয়ঙ্কর পিশাচ সেই রাতে আমাদের পিছনে লেগেছে। কিন্তু যেতে তো হবেই, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে না। বুকে সাহস সঞ্চয় করে আমরা আবারও একসাথে ঘুরে দাঁড়াই। আমাদের পা তখন রীতিমতো কাঁপছিল। তামিম এই সমস্ত কাজের সময় তার ছুরিটা সবসময় ট্যাকে গুজে রাখত। শুনেছি লোহা থাকলে নাকি ভূত প্রেতের উপদ্রব হয় না। আর উপায় না দেখে উদ্ভ্রান্তের মতো ট্যাক থেকে ছুরিটা বের করে ফেলি। দেখি অ্যাম্বুলেন্সের পেছনের গেটটা হাট করে খোলা। তার থেকেও ভয়ঙ্কর দৃশ্য দেখি, অ্যাম্বুলেন্সে মেয়েটির শরীর আগের অবস্থানে নেই। ভয়ে হাতটা শক্ত করে চেপে ধরি তামিমের। তাকে কিছু বলার আগে সে উন্মাদের মতো আমার হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে কিছু সুরাকালাম পরে ছুরি ঘোরাতে ঘোরাতে ছুটে চলে যায়। আমিও কয়েক মুহূর্ত হতবাক হয়ে সেই উদ্ভব দৃশ্য দেখার পর রাম নাম করতে করতে পেছনে ছুটে যাই। ততক্ষণে ভগবানের কৃপায় কিনা অন্য কোনো কারণে জানি না, আমরা অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছানোর মাত্রই লাশটি নেতিয়ে গাড়িতে পড়ে যায়। আর দেরি না করে লাশটাকে আবারও অ্যাম্বুলেন্সে তুলে আমরা রওনা দেই। এর পরে পথে আর তেমন কিছু ঘটেনি, যদিও বাকি পথটা তামিম সুরাকালাম পাঠ করতে করতে গেছে। লাহোরিয়ায় পৌঁছাতে রাত্রি ভোর হয়ে যায়। সেখানে পৌঁছে একটা বিষয় দেখে অবাক হলাম। দেখলাম মেয়েটির বাবা মা আমাদের দেরি হওয়ার কারণ কোনো কিছু জিজ্ঞেস না করে ভাড়া মিটিয়ে লাশ নামিয়ে সৎকারের জন্য তাড়াতাড়ি শ্মশানে যেতে প্রস্তুত হয়। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলেও আর কিছু জিজ্ঞেস করিনি। এরপর লাহোরিয়া মোড়ে একটি চায়ের দোকানে হাত মুখ ধুয়ে চা খেয়ে ভোরের আলো পরিষ্কার হতে আমরা বাড়ি ফিরি। এরপর হপ্তা দুই কেটে যায়, আর তেমন কিছু ঘটেনি এবং কোনো অপঘাতে মৃত্যুর লাশের পোস্টমর্টমও আসেনি। দুই সপ্তাহ পরে একটা ভাড়া আসে একজন মুমূর্ষ বৃদ্ধ রোগীর লাশ বিদিশায় নিয়ে যাওয়ার জন্য। বৃদ্ধের রোগগ্রস্ত অবস্থায় স্বাভাবিক মৃত্যু ঘটেছিল, সুতরাং উপরি ধান্দার কিছু ছিল না। আর এমনিতেই সেদিন আমার শরীরটা একটু খারাপ হওয়ায় আমি আর যাইনি, তামিম একাই যায়। পরে তামিমের কাছ থেকে সমস্তটা শুনেছিলাম। পরদিন সকালে তামিম ভীত সন্ত্রস্ত অবস্থায় আমার বাসায় আসে এবং সে কাঁপা কাঁপা কণ্ঠে জানায় খাল লাশ নামিয়ে ফিরতে ফিরতে রাত ১১টার মতো বেজে যায়। যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি, লাশের পরিবারের লোকজন ছিল গাড়িতে, কিন্তু আসার সময় আমি একা। তুই তো জানিস সেই রাতের আতঙ্কটা আমাকে সারাক্ষণ তাড়া করে বেড়ায়। সেদিনের পর থেকে আর কোথাও যেতে ভয় করত। তুইও ডিউটিতে আসিসনি, অগত্যা আমি আর কি করব, সরকারি অ্যাম্বুলেন্সের ড্রাইভার ডিউটিতে না থেকে কি করি, তাই একাই যাওয়া। যাই হোক, ফেরার সময় যতটা সম্ভব দ্রুত গাড়ি চালানোর চেষ্টা করি। রাস্তাঘাটে যা অবস্থা, গাড্ডায় পড়ে চাকাগুলো বেশ খুলেই যাবে মনে হচ্ছিল। কিছুদূর এগোনোর পর খেরো গ্রামের মোড়ের কাছে পৌঁছাই। এমন সময় দূরে হেডলাইটের আলোয় খেয়াল করলাম কেউ হাত দেখাচ্ছে, কিন্তু এত রাতে এই নির্জন কাটা ঝোপঝাড়ের এলাকায় কে আসবে? আশেপাশের গ্রামগুলো তো অনেক দূরে। যতই অবয়বটি কাছে আসছিল ততই মনে হচ্ছিল উত্তেজনাটা ক্রমশ বেড়ে যাচ্ছে আমার। আর কিছুটা এগোনোর পর বুঝতে পারলাম একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আর হাত দশকের মতো বাকি ছিল, কিন্তু হেডলাইটের আলো যা দৃশ্য দেখলাম তা দেখার পর আতঙ্কে আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল। ভয়ের চোটে জানালার কাচটাও বন্ধ করতে পারছিলাম না। এক্সিলেটরের সজোরে চাপ দিয়েও কোনো লাভ হচ্ছিল না, গাড়ি ধীরে ধীরে এগোচ্ছিল। ভাই, সেই মেয়েটি দাঁড়িয়ে। আমি আর সেদিকে না তাকিয়ে জোরে জোরে সুরা পড়ে কোন রকমে খেরো গ্রামের মোড়ে পৌঁছানোর পর আচমকাই আর মেয়েটিকে দেখতে পাই না। আমি আর দেরি না করে যতটা সম্ভব জোরে গাড়ি ছুটিয়ে দেই। এই বলে তামিম কাঁপতে থাকে। আমি নিজের ভয়টাকে চেপে তামিমকে শান্ত হতে বলি, বিকেলে ওকে নিয়ে তান্ত্রিকের কাছে যাওয়ার প্রতিশ্রুতি দেই। কিন্তু বিকেলে সে আর ঘর থেকে বের হল না। তারপর কেমন একটা আচরণ করতে শুরু করলো বাকিটা আপনারা জানেন।
এই বলে সঞ্জয় ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে চলে যায়। তার পরিণতিও যাতে তামিমের মতো না ঘটে সেই ভেবে আতঙ্কে তার ঠিক দুই দিন পর বউ বাচ্চাকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যেতে চাইছিল সে। কিন্তু তাকদীরে না থাকলে কি করবে, ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগার ফলে গাড়িটা পুরো থেতলে গিয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে তার বউ বাচ্চা বেঁচে যায়। তাদের গায়ে একটা আঁচড়ও লাগেনি, যেন কেউ সঞ্জয়কে মারতে চেয়েছিল। সঞ্জয় এবং তামিমের মৃত্যুর পর সমস্যাগুলো আরও বাড়তে থাকে। বিভৎস হাসির আওয়াজ, দরজায় করোনার শব্দ, এ সমস্ত সবকিছু আরো বেড়ে যায়। শেষে আমি 40 দিন খতম পড়ে আরও কিছুটা বীর করে আপাতত এক বছর ধরে সেই সমস্যাটাকে ঠেকিয়ে রেখেছিলাম। কিন্তু আব্দুল সাহেবের বড় ছেলের সাথে পুনরায় সেই সমস্ত ঘটনা ঘটতে শুরু করে। এবারে আর আমি সামাল দিতে পারছি না, এই ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছি। এখন তুমি যদি একটু সাহায্য করো।
এই বলে হুজুর থামেন। সাব্বিরজি সমস্ত বিষয়টা শুনে কয়েক মুহূর্ত গভীর অবস্থায় চুপচাপ বসে থাকার পর হুজুরকে আশ্বস্ত করে জানান যে পরদিন সকালে আব্দুল কাদেরের বাড়িতে তিনি যাবেন। এরপর হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে কোয়ার্টারে ফেরেন। পথে আসার সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটে। কখনো ছাদে, কখনো গলিতে, কখনো কোনো বাড়ির আড়ালে মেয়েটি সেই পরিচিত মনমোহিনী হাসি দিয়ে তাকে আকৃষ্ট করতে চেষ্টা করে। দুই তিনবার ব্যাপারটি লক্ষ্য করলেও সাব্বিরজি আর গুরুত্ব দেননি। আসলে বিগত এক মাসে বহুবার এই জিনিসটা ঘটেছে, কিন্তু কাছে গিয়ে কখনোই মেয়েটিকে খুঁজে পাননি। পরদিন ছিল রবিবার। সাব্বিরজি সকালে নাস্তা সেরে মসজিদে গিয়ে হুজুরকে নিয়ে আব্দুল সাহেবের বাসায় যান। বেলা তখন 9:15। সাব্বিরজি আব্দুল সাহেবের বাড়িতে পৌঁছে দালানে পা রাখবেন এমন সময় দালান থেকে হাত দশেক ডান দিকের একটি ঘর, সেটা বন্ধ, সেখান থেকে বিভৎস একটা হাসি শুনতে পান। হুজুরের ইশারায় সাব্বিরজি বুঝতে পারেন এটাই সেই ঘর। তিনি আর দেরি না করে পকেট থেকে তেসবিটা বের করে উচ্চ স্বরে কিছু সুরা পড়ে এক পা করে ঘরটার দিকে এগিয়ে দরজায় হাত রাখতেই হাসিটা থেমে যায়। মুহূর্তে নিস্তব্ধতা ভর করে, একদম গান ছমছম একটা পরিবেশ। একটু আশার আলো আন্দাজ করে আব্দুল সাহেব হুজুর ও সাব্বিরজিকে তড়িঘড়ি করে আপ্যায়ন করে বৈঠক ঘরে সোফায় নিয়ে গিয়ে বসান বাড়ির লোকজন। কিছু বলার আগে যতটা সম্ভব সীমিত বাক্যে নিজের পরিচয় দিয়ে সাব্বিরজি আব্দুল সাহেবের কাছে নতুন করে শুরু হওয়া সমস্যার বিষয়ে জানতে চান। আব্দুল সাহেব উদ্বিগ্ন মুখে পাশে থাকা একটি হাতলে বসতে বসতে বলতে থাকেন,
হুজুরের তদবিরের পর সবকিছু মোটামুটি ঠিকঠাকই ছিল। মাসে দুই একবার অস্বাভাবিক আওয়াজ রাতে শুনতে পেলেও তেমন কিছু ঘটেনি। কিন্তু মাসখানেক আগে একটি অঘটন ঘটে যায়, তারপর থেকে উপদ্রবটা আবারও শুরু হয়। মাসখানেক আগের কথা, সেদিন রাশেদ কাজের সূত্রে বিদিশা গিয়েছিল। ফিরতে ফিরতে রাত হয়ে যায়, রাস্তাঘাট খারাপ, তার উপরে রাত। রাশেদ ধীরে ধীরে বাইক চালিয়ে আসছিল। গ্রামে খেরো গ্রামের মোড়ের কাছাকাছি আসতে একটা অঘটন ঘটে এবং রাশেদ ভয়ঙ্করভাবে বাইক অ্যাক্সিডেন্ট করে। দুই দিন পর হাসপাতালে তার জ্ঞান ফেরে, অদ্ভুত আচরণ করতে শুরু করে, অস্পষ্ট স্বরে কিছু কথা বলে, পরে সম্পূর্ণ পাগলের মতো আচরণ করতে শুরু করে। এখন নিজেকে তার চাচার ঘরে বন্দি করে রেখেছে এবং ঠিক তার চাচার মতোই অদ্ভুত রকমের আচরণ করছে। ভেবেছিলাম অ্যাক্সিডেন্টে মাথা চোট পেয়েছে, ছেলেটা আমার বোধহয় পাগল হয়ে গেছে। কিন্তু দুইবার নিজের গাল চেরার চেষ্টা করার পর হুজুরের কথা মতো প্রথমে না বাঁধলেও এখন আর হাত পা না বেঁধে রেখে পারছি না। কিন্তু কোনোভাবেই ওকে তামিমের ঘর থেকে বের করতে পারছি না। সেদিন হাসপাতালে জ্ঞান ফেরার পর অস্পষ্ট স্বরে বলছিল খেরো গ্রামের মোড়ের রাস্তায় আসার সময় রাস্তার পাশে হঠাৎ একটি প্রকাণ্ড অশ্বত্থ গাছের সামনে সাদা ধোয়ার মতো আস্তরণ এসে তাদের হেডলাইটের আলোর ধোয়া ও গাছটি ব্যতীত রাস্তাঘাট সবকিছুই কেমন যেন ঝাপসা করে দেয়, হয়তো কোনো স্বাভাবিক ধোয়ার কুণ্ডলি। রাশেদ তারপরে দেখে চারটি ছায়া মূর্তি, আচমকাই তার সাথে ধাক্কা লাগে। রাশেদ ছিটকে গিয়ে রাস্তার সাইডে পড়ে, তারপর আর জ্ঞান ছিল না। পরে ভোরবেলায় স্থানীয় লোকেরা তাকে
বাসায় নিয়ে আসে। সেদিন জাসদের চোখের ভুল ভেবে আমরা ব্যাপারটা উড়িয়ে দিলেও বাড়িতে আসার পরে তার পাগলামিটা ক্রমশ বাড়তে শুরু করে। সারাক্ষণ অদ্ভুতভাবে হাসে। রাশেদ ধীরে ধীরে তার চাচার মতো আচরণ শুরু করে। হুজুরকে ডাকার পরও তিনি এসে চমকে ওঠেন। বিস্ময়ে বলেন যে গত বছর তিনি তার সাধ্যমতো শয়তানটাকে বন্দি করে রেখেছিলেন, কিন্তু আবার সে কি করে বাইরে আসে। হুজুর কিছুই বুঝে উঠতে না পারলে তেল পড়া পানি পড়া দিয়ে তদবির করে চলে যান এবং এও বলে যান যে এই দুই দিন রাশেদ যেন কোনোভাবেই তামিমের ঘরে না ঢোকে, দুই দিন পরে তিনি আবারও আসবেন। আমরা সারাক্ষণ রাশেদকে চোখে চোখে রাখতাম, কিন্তু একটা ভুল হয়ে যায়। যতই হোক নিজের ছেলে শেকল দিয়ে বেঁধে রাখতে কেমন মায়া হচ্ছিল, মন সায় দিচ্ছিল না, তাই নজরে রাখলেও আর বেঁধে রাখেনি। সেখানেই বিপত্তিটা ঘটে। হুজুর চলে যাওয়ার পর সেদিন সন্ধ্যায়, এমনকি পরদিন সারাবেলা কিছু হয়নি, রাতে কাণ্ডটা ঘটে। আমরা সবাই শুয়ে পড়লেও ঘুম আসেনি তখনও। এমন সময় রাশেদের ঘর থেকে বিকট হাসির শব্দ আসতে শুরু করে এবং চিৎকারের শব্দ শোনা যায়। আমি আর তার আম্মু তড়িঘড়ি করে তার ঘরের দিকে যাই। জানি দরজা বাইরে থেকে বন্ধ, তাই যাই ঘটুক ভেতরে সে আছে, কিন্তু রাশেদের ঘরের সামনে পৌঁছতে আতঙ্কে বুক ঢিপ ঢিপ করতে থাকে। কোথায় রাশেদ? দরজা হাট করে খোলা, সে ঘরের ভেতরে নেই। হিতাহিত জ্ঞান হারিয়ে তৎক্ষণাৎ নিচে তামিমের ঘরের দিকে ছুটে যাই এবং খেয়াল করি সেখান থেকে উদ্ভট আওয়াজ ভেসে আসছে। সেখানে গিয়ে দেখি রাশেদ বিবস্ত্র হয়ে অদ্ভুতভাবে উল্টো দিকে হাত দিয়ে মেঝেতে হাঁটছে, কখনো বসছে, কখনো বিভৎস হাসি দিচ্ছে। সমগ্র মেঝেতে রক্তের ছড়াছড়ি, গাল দুটো অদ্ভুতভাবে চেহারা, ঠিক যেরকম বছরখানেক আগে তামিমের হয়েছিল। সেই দৃশ্য সহ্য করতে না পেরে রাশেদের আম্মু জ্ঞান হারায়। কোন রকম সবাই মিলে তখন বাধ্য হয়ে শেকল দিয়ে তাকে বেঁধে দরজায় আটকায় এবং রাতেই হুজুরকে খবর দেয়। হুজুর সবটা শুনে হতাশ হয়ে বলেন, ওনার কথা অনুযায়ী শেকল দিয়ে বেঁধে রাখলে হয়তো এই সমস্যাটা হতো না। ফজরের আজানের পর হুজুর এসে আরো কিছু তদবির করেন, কিন্তু কোনো ফল হচ্ছিল না। দিন দিন ছেলেটা কেমন শুকিয়ে যাচ্ছিল। এই বলে আব্দুল সাহেব থামেন। সবকিছু শুনে সাব্বিরজি বেশ চিন্তায় পড়ে যান। আগের দিন হুজুরের মুখেও সেই একই জায়গার নাম বেশ কয়েকবার শুনেছেন। এখন পুনরায় আবার সেই কথা আব্দুল সাহেবের মুখে শুনে সাব্বিরজি একটু চিন্তিত হয়ে পড়েন। কয়েক মুহূর্ত চুপচাপ থেকে তিনি উঠে পড়েন, পকেট থেকে তসবিটা বের করে আঙুলে জড়িয়ে নিয়ে কিছু সুরা পড়তে পড়তে তামিমের ঘরের দিকে এগিয়ে যান। ইশারায় আব্দুল সাহেবকে তালা খুলতে বললে তিনি দরজাটি খুলে দেন। সাব্বিরজি চোখ আর ডিঙাতে যাবেন এমন সময় ঘরের অন্ধকারের ভেতর থেকে একটা আওয়াজ ভেসে ওঠে,
ভেতরে আয়।
হঠাৎই সাব্বিরজির শরীরটা কেঁপে ওঠে, ধরফরারিটা বেড়ে যায়, তিনি পিছিয়ে আসেন। এটা কি হল? সাব্বিরজি কিছুই ঠাহর করতে পারছিলেন না। এই সব কিছুই কি কাকতালীয়, নাকি এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে? সাব্বিরজি মনে মনে বলে উঠলেন, আচ্ছা এক মাস আগেই তো বন্ধুরা মিলে জিন্দের গ্রাম দেখতে যাওয়ার সময় রিফ্রেশমেন্টের জন্য সেই জায়গাতে দাঁড়িয়েছিলাম, খেরো গ্রামের মোড়। অদ্ভুতভাবে এক বছর আগে তামিমও খেরো গ্রামের কাছে এসে সমস্যায় পড়েছিল, আবার রাশেদও সেই গ্রামের কাছে অ্যাক্সিডেন্ট করে। এসব কিছু কি তাহলে এক সূত্রে গাঁথা? সবটা বুঝতে না পারলেও কিছু কিছু আন্দাজ করতে পারেন তিনি। আর এসব কিছু জট শুধুমাত্র একজনই খুলতে পারে। সাব্বিরজি তো জানতেন, জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করার পর তিনি এসে গেছেন। জিজ্ঞেস করতে যাচ্ছিলেন যে কি হলো, সব ঠিকঠাক আছে কিনা। সাব্বিরজি মুহূর্তের জন্য ভ্যাবাচাকা খেয়ে যান, কিছু বলতে পারছিলেন না। ঠিক সেই সময় ভেতর থেকে আবারও হাসির আওয়াজ শোনা যায় এবং একটি কণ্ঠস্বর বলে ওঠে, এখানে এসে নাকি সাব্বিরজির কোনো লাভ নেই। সাব্বিরজি মন্ত্রমুগ্ধের মতো সেদিকে এগিয়ে যায়। মন মোহিনী হাসিতে পরিচিত মুখটি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে আড়াল হয়ে যায়। সাব্বিরজি আর দেরি না করে সঙ্গে সঙ্গে দরজাটি বন্ধ করে হুজুরকে বিশেষ একটি সুরা পড়ে ঘরের চারপাশে চারটি পেরেক পুঁতে ঘরটিকে বন্ধ করে দিতে বলেন এবং আগামীকাল আবার আসবেন বলে জানান। প্রত্যুত্তর অপেক্ষা না করে তড়িঘড়ি করে আব্দুল সাহেবের বাসা থেকে তিনি বেরিয়ে যান। মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, এসব কি হচ্ছে, জিন্দের গ্রামের সেই মেয়েটির সঙ্গে এখানকার ঘটনার সম্পর্ক কি? এমনিতে মেয়েটিকে এক মাস ধরে এদিক ওদিক দেখেছেন, কিন্তু এরকম কোনো কিছু তিনি আন্দাজ করতে পারেননি, এটা কি ঘটল? জিয়াউদ্দিন সাহেবকে আজই ডাকতে হবে, কিন্তু মেয়েটির প্রসঙ্গে তার সঙ্গে কথা বলা যাবে না। সেই মতো কোয়ার্টারে ফিরে জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করলেন। ঘটতে তখন আটটা বাজে। ঘরে প্রবেশ করার সময় জিয়াউদ্দিন সাহেব বিস্ময়ে বাইরে তাকালেন, যেন মনে হলো কাউকে দেখছেন। সাব্বিরজি এতদিন পর তাকে দেখে সালাম জানিয়ে ঘরে থাকা একটা চেয়ারে বসতে অনুরোধ করেন। জিয়া সাহেব প্রত্যুত্তরে সালামের উত্তর দিয়ে গম্ভীর স্বরে বলেন,
কেমন আছো সাব্বি? সবকিছু ঠিক আছে তো? ঘরে ঢোকার সময় বাইরে দেখলাম দেয়ালের আড়াল থেকে এক অপরূপ মেয়ে রূপী মায়াবিনী তোমার ঘরের দিকে উঁকি দিচ্ছে। ওটা যে কোনো মেয়ে নয় মায়া সেটা নিশ্চয়ই তুমি জানো। কি ব্যাপার, কিছু ঘটেছে?
সাব্বি যে হাঁ করে হতভম্বের মতো তার কথা শুনছিলেন। জিয়াউদ্দিন সাহেবের কথায় ঘাবড়ে গিয়ে একটু নিজেকে সামলে বললেন, জানি না তো, তেমন কিছু তো ঘটেনি। স্থানীয় একজন পরহেজগার ব্যক্তির বাড়িতে কিছু সমস্যা হয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে আপনাকে ডাকা। এই বলে নীরবে একটি ঢোক গিলে ফেললেন। সেই প্রথম এবং সেই শেষ জিয়াউদ্দিন সাহেবের কোনো মিথ্যা বলা। মিথ্যে বলার অনুশোচনা এবং লজ্জা ক্রমশ জড়িয়ে ধরছিল তাকে। আসলে কি আর করবেন, কি করেই বা বলবেন যে বিগত এক মাস ধরে এক মায়াবিনী মোহিনী রূপী মেয়ের অপরূপ রূপ তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। সাব্বিজির কথা শুনে জিয়াউদ্দিন সাহেব গম্ভীর স্বরে হুম শব্দ করে ওনার কাছ থেকে সমস্যাটার সমস্ত বিষয় জানতে চান এবং কিছুক্ষণের জন্য বিদায় নিয়ে নেন। রাত তখন বেশ খানিকটা হয়েছে, ঘুম মোটেও আসছিল না সাব্বিজি। আব্দুল সাহেবের পরিবারের সমস্যা তাকে অনেক বেশি ভাবাচ্ছে। কে সেই মেয়েটি, কেন তাকে দেখল, এসবের সাথে সম্পর্ক কি, এসব কিছু চিন্তা তাকে ঘুমোতে দিচ্ছে না। ঘরের মধ্যে হঠাৎই তিনি লক্ষ্য করেন সেই আশ্চর্য কারুকার্য খচিত দরজা বিকট শব্দে খুলে গেল এবং অন্ধকারের বুক চিরে ভেতর থেকে তীব্র আলোক রশ্মি ছিটকে বেরিয়ে আসছিল। প্রায় তাকানোই যাচ্ছিল না সেদিকে। তারপরেও কোন রকমে সেদিকে তাকালেন তিনি। সাব্বিজি দেখলেন অপরূপ কারুকার্য করা বোতল চৌকাঠের উপরে রাখা। তিনি মন্ত্রমুগ্ধের মতো সেদিকে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় একটি গম্ভীর কণ্ঠস্বর তার ঘোরটা কাটিয়ে দেয়। চোখ খুলে দেখেন সকাল হয়ে গেছে, জিয়াউদ্দিন সাহেব পাশে দাঁড়িয়ে, তার মানে তিনি স্বপ্ন দেখছিলেন এবং রাতে চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছেন। জিয়াউদ্দিন সাহেবকে সালাম জানিয়ে বসতে অনুরোধ করে তিনি ফ্রেশ হতে গেলেন। ফ্রেশ হয়ে এসে জিয়াউদ্দিন সাহেব কিছু বলতে যাবেন তার আগেই ওনার মনটা কেমন যেন ভয়ে লজ্জায় সংকুচিত হয়ে গেল। দেখেন জিয়াউদ্দিন সাহেবের চোখে মুখে রাগ এবং হতাশার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। তার মানে কি তিনি সবকিছু জেনে গেছেন? সাব্বির যেটা জিজ্ঞেস করবেন তার আগে দীর্ঘ কণ্ঠস্বরে বলতে শুরু করেন,
দেখো সাব্বির, জানি তোমার বয়সটা অল্প আর তুমিও রক্ত মাংসে গড়া মানুষ, কিন্তু তুমি তো জানো কোনটা মিথ্যা কোনটা সত্যি। তোমাকে জিনদের গ্রামে প্রবেশ করতে নিষেধ করা হয়েছিল। জেনে রেখো, অহংকার কিন্তু পতনের মূল। তুমি যে অহংকারের বশে ওখানে গিয়েছিলে তার খেসরত আজকে সবাই গুনছে। অতীতে একজন পীর সাহেব যে নিয়ম করে সেই জায়গা সীমানা টেনে দিয়ে গেছিল, ওখানে কেউ যেন যেতে না পারে তার বিধান করে গিয়েছিল। তুমি সেই নিয়ম ভেঙে ভেতরে প্রবেশ করেছ এবং সেই সুবাদে সেখান থেকে চারটা খারাপ জিন চুপিসারে বেরিয়ে আসে এবং তুমি যার মোহে পড়ে ভেতরে গিয়েছিলে সে আসলে জিনদের গ্রামের সর্দারের মেয়ে। তোমার ধৃষ্টতা সীমা ছাড়িয়ে গেছে সাব্বির। তুমি বিগত এক মাস ধরে যাকে তোমার চারপাশে দেখছো সে কিন্তু মেয়ে নয়, যে শয়তান জিনগুলো ওখান থেকে পালিয়ে এসেছিল তারাই মেয়েটির রূপ ধরে তোমাকে বিরক্ত করছে, তোমার সাথে খেলে বেড়াচ্ছে। তুমি তো জানো শয়তান জিনদের কাজ একটাই, মানুষের ক্ষতি করা, মানুষকে বিভ্রান্ত করা। সুতরাং সেই মেয়ে কখনোই তোমার সাথে দেখা করেনি, ভবিষ্যতেও করবে না।
সাব্বিজি নিজের ভুল বুঝতে পেরে লজ্জায় অনুশোচনায় মাথা নিচু করে চুপচাপ বসে থাকেন। কয়েক মুহূর্ত পর স্বপ্নের কথা বলতেই জিয়াউদ্দিন সাহেব পুনরায় বলতে শুরু করলেন,
তুমি যা ভুল করেছো তার ক্ষমা তোমার নিজেকেই চাইতে হবে। এখানে আমি কোন রকম সাহায্য করতে পারবো না। স্বপ্নে তুমি যা দেখেছো তা ঠিকই দেখেছো। তোমাকে এখন সেই জিনদের গ্রামে যেতে হবে, তোমাকে এখন তাদের কাছে ক্ষমা চাইতে হবে, তারপর ওখান থেকে চারটি বোতল নিয়ে আসতে হবে এবং এই চারটি শয়তান জিনকে বন্দী করতে হবে, তারপর পুনরায় বোতলগুলিকে দরজার চৌকাঠে ছেড়ে দিয়ে আসতে হবে। এখানে আমি সরাসরি কোন রূপ সাহায্য করতে পারবো না, তবে তোমাকে এখন যা যা বলবো ঠিক ঠিক তাই তাই পালন করবে। সেখানে যাওয়ার পরে এক গোছা গোলাপ ও আতর নেবে এবং কিছু আমল করে সেই বিশেষ সুরা পড়ে আতর দরজার চৌকাঠে রেখে ক্ষমা চাইবে। যদি ক্ষমা নসিব হয় তাহলে বোতলগুলো চৌকাঠের ওপরে দেখতে পাবে আর বোতলগুলো নিয়ে এসে সুরা ইয়াসিন পাঠ করে তামিমের ঘরে চারপাশে আবির জমজমের পানি ছিটিয়ে আল্লাহর নাম করে দরজা খুলে সুরা পড়তে পড়তে একটি গণ্ডি কেটে দাও। আর হ্যাঁ, হুজু যে শয়তান জিনকে কবরের পাশে বন্দী করে রেখেছিলেন তার বন্দিদশা বেশিদিন টিকবে না, তাই তার চিরতরের ব্যবস্থা আমি করছি। দেরি না করে আজ সন্ধ্যার মধ্যেই আল্লাহর নাম করে বেরিয়ে পড়তে হবে।
এই বলে জিয়াউদ্দিন সাহেব চলে যান। সাব্বির জি মুষড়ে পড়েন, এত বড় ভুল তিনি কিভাবে করলেন। তিনি বারবার নিজেকে দোষারোপ করতে থাকেন এবং আল্লাহর নাম নিতে থাকেন। দুপুরের মধ্যে একটি গাড়ি ঠিক হয়ে যায় এবং সেটাতে করে সাইফকে সঙ্গে নিয়ে জিনদের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।
পথে সাইফের কৌতূহলী দৃষ্টি উত্তরে সাব্বিরজির সবিস্তারে সবকিছু খুলে জানান এবং মেয়েটির প্রসঙ্গ গোপন করতে গেলেন। সাইফ বিশ্বাসই করতে পারছিল যে সাব্বিরজি একজন প্যারানর্মাল এক্সপার্ট এবং আলেম। পথে তাদের সাথে তেমন আর কোনো কথা হয়নি। তারা যখন জঙ্গলে প্রবেশ করল ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ড্রাইভার সাহেব প্রথমে ইতস্তত করছিল, কিন্তু সাব্বিরজির জোজারবিতে বাধ্য হয়ে জঙ্গলে প্রবেশ করে। নির্দিষ্ট স্থানে সেই ভাঙা গড় বা মহলের সামনে পৌঁছে সাব্বিরজি সৈফ ও ড্রাইভারকে দৃঢ়ভাবে জানান, যাই কিছু হয়ে যাক না কেন গাড়ি থেকে তারা যেন না নামে। গাড়ির হেডলাইটের আলো যেদিকে পড়ছিল তার আশেপাশের এলাকা পরিষ্কার দেখা যাচ্ছিল। গাড়ির হেডলাইটের আলো সেদিকে না পড়লে আশেপাশের এলাকাটা এভাবে বোঝা যেত না। আরো একটু কাছে গিয়ে জিয়াউদ্দিন সাহেবের কথা মতো অদৃশ্য সেলাম জানিয়ে তার শেখানো বিশেষ সুরাটি পরে ধীরে ধীরে এক পা করে দরজার দিকে এগিয়ে গেলেন। চৌকাঠের সামনে চুপচাপ মাথা নত করে ক্ষমা পাওয়ার আশায় দাঁড়িয়ে থাকেন। কয়েক মুহূর্ত পর একটি পরিচিত বিশেষ সুঘ্রাণ সাব্বিরজিকে আবারও ঘরের মধ্যে ফেলে দেয়। কান ঘেঁষে আবার যেন মেয়েটি অপূর্ব হাসির কদরব তুলে ছুটে যায়, যা তার মনকে প্রভাবিত করতে চাইছিল। হঠাৎ করে হুঁশটা ফিরে আসে, আকাশ বাতাস কাঁপিয়ে দরজাটি খুলে যায়। দরজা খোলা মাত্র এক তীব্র আলোর ছটা অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসে। আলোর তীব্রতা এতই ছিল যে সাব্বিরজির চোখ ধাঁধিয়ে যায়। তিনি কিছু করতে পারছিলেন না, মন্ত্রমুগ্ধের মতো হতবুদ্ধি অবস্থায় দাঁড়িয়েছিলেন। খানিক বাদে সেই তীব্র আলোক রশ্মির ভেতর থেকে গম্ভীর দৃঢ় ফ্যাঁস ফেঁসে কণ্ঠস্বর ভেসে আসে, এই দৃশ্যটা পুনরায় দেখানোর সুযোগ নাকি আমি পাব না, মুহূর্তে নিঃশেষ হয়ে যাব। এখন এই চারটি বোতল সে আমাকে ধরিয়ে দেয় এবং বলে, এখান থেকে পলাতক চার শয়তান জিনকে বন্দী করে ফজরের আগে চৌকাঠের সামনে রেখে দিয়ে আসতে হবে। ভবিষ্যতে আর কোনোদিন এখানে আসার চেষ্টা করবে না। যাকে দেখেছ, যার মোহে মূর্খামি করেছ, তাকে নিছক একটি সুমধুর স্বপ্ন ভেবে ভুলে যাও, এটাই তোমার পক্ষে লাভজনক হবে। আলোটি মুহূর্তের মধ্যে অন্ধকারে রূপ নেয়। এই আলোটি আমি চৌকাঠের সামনে দেখতে পেয়েছিলাম। ফুল এবং সবকিছু রাখার পরে দরজাটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। চৌকাঠের উপরে স্বপ্ন দেখা সেই চারটি আশ্চর্য সুন্দর বোতল সাব্বিরজি দেখতে পান। আর দেরি না করে বোতলগুলো তুলে ভোপালের উদ্দেশ্যে রওনা দেন। ফজরের আগে তাকে কাজটা সারতে হবে, তাই গাড়িতে উঠেই কোন রকমে ফোন টাওয়ার পেতেই সঙ্গে সঙ্গে হুজুরকে ফোন দিয়ে সবকিছু জানান। পথে আসতে দু একটা বিপত্তি ঘটলেও সেগুলিকে তিনি আর গুরুত্ব দেননি। তখন সাব্বিরজির মধ্যে লজ্জা এবং অনুশোচনার মাত্রা ছিল অনেক বেশি। পথে আসতে আসতে অনুশোচনার তপ্ত ক্রোধ দানা বাঁধছিল। এমন লজ্জাজনক পরিস্থিতি যে জিয়াউদ্দিন সাহেবকে মুখ দেখানোই দুষ্কর হয়ে পড়েছে। তাই তিনি কোনো কিছুকে তোয়াক্কা না করে যতটা সম্ভব দ্রুত ভোপালে পৌঁছে যান, এবং সেটাই তাকে ভাবাচ্ছিল। ড্রাইভারকে বারবার দ্রুত গাড়ি চালানোর জন্য তিনি বলছিলেন এবং নিজের মতো করে একটা সুরা পড়ে যাচ্ছিলেন। ছেড়ো গ্রাম পার হবার পরে হঠাৎই রাস্তার এপাশ ওপাশ থেকে কয়েকটা কালো অবয়ব অনবরত ছুটে যাচ্ছিল। সাব্বির জানতেন মায়ার খেলা শুরু হয়েছে। তিনি ড্রাইভারকে বলে দেন যে কোনোভাবেই গাড়ি যেন না থামানো হয়। ড্রাইভার রীতিমতো ভয়ে কাঁপছিল। অবস্থা বেগতিক দেখে সাব্বিরজি ড্রাইভারকে পাশের সিটে বসতে বলেন, নিজেই ড্রাইভিং শুরু করেন। একটার পর একটা ছায়ামূর্তিকে ভেদ করে গাড়ি দ্রুত এগিয়ে যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পর হঠাৎ লক্ষ্য করেন দূরে একটি গাছের ডাল ভেঙে রাস্তার উপরে পড়ে আছে। সাব্বিরজি জোরে একটা ব্রেক করেন। জানতেন এটি মায়ার খেলা। সাইফ ও ড্রাইভার রীতিমতো ভয়ে কাঁপছিল। তাদের মধ্যে বসে থাকতে বলে নিজে নামতে যাবেন, ঠিক সেই সময় গাড়ি থেকে হাত পাঁচেক দূরে জুব্বা পরিহিত পরিচিত ব্যক্তিটির আবির্ভাব ঘটে। সাব্বিরজি ব্যতীত বাকি দুজন তাকে দেখতে পাচ্ছিলেন না। জিয়াউদ্দিন সাহেব দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, কি করছো সাব্বির, গাড়ি থেকে নেমো না, আমি দেখছি, পথে যাই হোক আমি দেখব, গাড়ি থামাবে না, সামনে যাই পড়ুক তাকে ভেদ করে চলে যাবে, ইনশাল্লাহ কোনো কিছু তোমাদের আটকাতে পারবে না, আমি দেখছি। তার কথা মতো সাব্বিরজি আবারও গাড়িতে স্টার্ট দেন। বাকিরা অবাক, প্রকাণ্ড গাছের ডাল কিভাবে গাড়ি পেরিয়ে যাবে। সাব্বিরজি চোখ দুটোকে বন্ধ করেন এবং সজোরে এক্সিলেটরে চাপ দিলেন। গাড়ি অদ্ভুতভাবে গাছটিকে ভেদ করে ঝড়ের মতো এগিয়ে গেল। পেছনে দূরে হুটোপুটি শব্দ শোনা যাচ্ছিল। সাব্বিরজি জানতেন জিয়াউদ্দিন সাহেবের সাথে তাদের লড়াই চলছে। শহর ঢুকতে ঢুকতে রাত 11:30টার মতো বেজে যায়। আর দেরি না করে সোজা মসজিদে যাই এবং হুজুরকে সঙ্গে নিয়ে আব্দুলের বাড়ি পৌঁছাই। হুজুর আমাকে বলেন তিনি যত দ্রুত সম্ভব জমজমের পানি ঘরটির চারপাশে ছিটিয়ে দেবেন। আবে জমজমের পানি নিয়ে সুরা আল ফালাক নাস পড়তে পড়তে বাড়ির সীমানাসহ চারিদিকে ছড়িয়ে দেন তিনি সেগুলো। সাব্বিজি বোতল ভর্তি ব্যাগটাকে কাঁধে নিয়ে তসবিটা আগুলে জড়িয়ে তামিমের ঘরের দিকে এগোন। সুরা ইয়াসিন পড়তে পড়তে হাত রাখার সঙ্গে সঙ্গে দরজাটা কর্কশ শব্দে খুলে যায়। একটা ভ্যাপসা দুর্গন্ধ ঘর থেকে ছিটকে বেরিয়ে আসে। ঘরটার ভেতরে ঘুটঘুটে অন্ধকার, লাইট নেই। সাব্বিজি টর্চের আলো যা দেখেন তা দেখে রীতিমতো শিউরে ওঠেন। কোথায় রাশেদ? রাশেদকে দেখা যাচ্ছে না। তার পরিবর্তে চারটি বিভৎস ভয়ঙ্কর মূর্তি পোকার মতো বুক দিয়ে মেঝের ওপরে উঠছে, কখনো দেয়াল বেয়ে ঘুরছে। সাব্বিজিকে দেখে তারা সাব্বিজির দিকে থুতু নিক্ষেপ করে। এবার রাশেদকে দেখা যায়, ঘরের কোনায় বসে সেও তাল মিলিয়ে বিশ্রীভাবে হাসছে। সাব্বিজি ঘরের ভেতর প্রবেশ করেন। জিয়াউদ্দিন সাহেবের কথা মতো একটি বিশেষ গন্ডি কেটে তার ভেতর ঢাকনা খুলে চারটি বোতল রাখেন। এরপর সুরা পড়তে পড়তে দ্রুত রাশেদের কপালে তসবিটি চেপে ধরেন। তসবিটি হঠাৎই ভীষণ গরম হয়ে যায়। সেই সঙ্গে রাশেদ সহ সব ছায়ামূর্তিগুলো বিকট সুরে আর্তনাদ করে ওঠে। এইভাবে মিনিট পাঁচেক জ্বলার পর আচমকায় খোলা বোতলগুলোর ভেতর থেকে উজ্জ্বল নীলাভ আলো ছড়িয়ে পড়ে। এই আলোক রশ্মি সাব্বিজির চেনা এবং এর আকর্ষণ তিনি মাসখানেক আগে উপলব্ধি করতে পেরেছিলেন। সাব্বিজি ধীরে ধীরে অসার হয়ে যাচ্ছিলেন, হাত পা নাড়াতে পারছিলেন না, শুধু হতবুদ্ধির মতন দেখছিলেন। মুহূর্তের মধ্যে সবকিছু তোলপাড় করে ছায়ামূর্তিগুলো কালো ধোঁয়ায় কুণ্ডলি পাকিয়ে নেয়। পাক খেয়ে ঘুরতে ঘুরতে একটি বোতলে ঢুকে পড়ে। সাব্বিজি তখনও ঘোরের মধ্যে দাঁড়িয়েছিলেন। পিছন থেকে হুজুরের ডাকেই হুঁশ ফেরে। রাশেদ সম্পূর্ণ সুস্থ, এখন ডাক্তারি চিকিৎসার প্রয়োজন। আপনি ওকে শীঘ্রই হাসপাতালে ভর্তি করুন। আমার বোতলগুলো এখন আমি একটি বিশেষ জায়গায় ফজরের নামাজের আগে রেখে আসব। রাত আর বেশি নেই, আমি আল্লাহকে স্মরণ করে রওনা দিচ্ছি। জঙ্গলের মাঝখানে সেই ভাঙা গড়ের মাঝখানে সাব্বির যতক্ষণে পৌঁছালেন ততক্ষণে রাত্রি গভীর হয়ে গেছে। আর দেরি না করে নিয়ম মাফিক বোতলগুলো চৌকাঠের উপর রাখার পর জিয়াউদ্দিন সাহেবের সেখানেও সেই সুরাটি পাঠ করেন এক মনে। খানিক বাদে আবারও আগের মতো আশ্চর্য সুন্দর দরজাটি খুলে যায় এবং একইভাবে তীব্র রশ্মি বেরিয়ে আসে। সাব্বিজি চোখ বন্ধ করেই দাঁড়িয়েছিলেন। খানিক বাদে আগের মতো ফ্যাঁস ফেঁসে গম্ভীর কণ্ঠস্বরটি সাব্বিজিকে উদ্দেশ্য করে বলে,
আমি খুশি হয়েছি তুমি সময় থাকতে নিজের ভুল শুধরে নিয়েছ। তুমি আল্লাহর সাচ্চা বান্দা, যাও, আর কোনোদিন এখানে আসবে না। আল্লাহ সব সময় তোমার সাথে থাকবেন। জিয়াউদ্দিন সাহেবকে আমার সালাম দিও। তুমি খুবই ভাগ্যবান যে তোমার সাথে এরকম একজন পাকা একটা আলেম রয়েছে। এখন এসো আমার কাছ থেকে।
সাব্বিজি প্রত্যুত্তরে বিদায় জানিয়ে ঘুরে পড়েন এবং পেছন তাকান না। এক পা করে গাড়ি সামনের দিকে এগিয়ে যায়। শেষবারের মতো সেই মোহিনী অপরূপ হাসির শব্দটি কানে ভেসে আসে। সাব্বিজি মনের কোণে যন্ত্রণা চেপে একটা দীর্ঘশ্বাস ফেলে আল্লাহর নাম নিয়ে গাড়িতে উঠে বসেন। ফিরতে ফিরতে সকাল হয়ে যায়। কোয়ার্টারে ঢুকতেই দেখেন জিয়াউদ্দিন সাহেব তার জন্য অপেক্ষা করছেন। সাব্বিজিকে সুস্থ অবস্থায় দেখে তিনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
সাব্বির, আল্লাহর অশেষ সহমতে তুমি এই কালে বেঁচে ফিরলে। আর কোনোদিন এরকম ভুল করো না। আমি জানি তুমি এই ভুল আর কোনোদিন করবে না, তবুও তোমাকে সতর্ক করে দেয়া আমার কর্তব্য, তাই সতর্ক করে দিচ্ছি।
ঠিক আছে, তুমি সাবধানে থেকো, ভালো থেকো, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ। এই বলে জিয়াউদ্দিন সাহেব চলে যান। এরপরে সাব্বিজি বছর খানেক ভোপালে ছিলেন। কাজের মধ্যে ব্যস্ত থাকলেও মাঝে মাঝে সেই অপরূপ মোহিনী রূপী মেয়েটির কথা তার মনে পড়ত। আর কখনোই কাউকে সে ব্যাপারে কিছু বলতে পারেননি। সেই এক বছরে হুজুরের অনুরোধে আরও দুইটা ছোটখাটো সমস্যা তিনি সমাধান করেছিলেন, তারপর কলকাতায় ফিরে আসেন। সেই কারণে আমি জানি না, তবে মৃত্যুর আগে পর্যন্ত সাব্বিজি একাই ছিলেন, বিয়ে করেননি কখনো। জানি না এখন শ্রোতা বন্ধুদের মনে হাজারো প্রশ্ন উঠবে, এও কি সম্ভব? পৃথিবীতে কত কিছু সম্ভব হয়ে যায়, কটার প্রমাণ আমরা পাই? আর যার প্রমাণ পাওয়া যায় না তাকেই আমরা বলি কাল্পনিক, নাকি অন্তহীন গহীনে তার বাস্তবতা লুকিয়ে আছে, বাস্তব সত্য নাকি অতি প্রাকৃত? বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ভূত চট্টগ্রামের সাথে তখন এই বলে তিনি তার লং স্টোরিটা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
লুকোচুরি খেলে তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। কথা না বাড়িয়ে আমরা চলে যাব একটা অডিও ক্লিপে। সামনে হ্যালোইন এবং হ্যালোইন উপলক্ষে আমরা আসলে অডিও ক্লিপ চেয়েছিলাম এবং টরন্টো থেকে এই হ্যালোইন উপলক্ষেই আমাদের একজন ভাই তিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন, আমাদের একজন নতুন লিসেনার আমি বলবো, তিনি ঘটনা পাঠিয়েছেন এবং আমরা আশা করব টরন্টোতে গিয়ে তার সাথে দেখা হবে, তিনিও পারফর্ম করবেন। আজকে আপনারা শুনে দেখুন তার ঘটনাটি কেমন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তিনি খুব খুশি হবেন এবং তাকে উৎসাহিত করবেন টরন্টো দেশে আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য। আমরা একটা প্লে করছি অডিও ক্লিপ, আশা করছি সবার ভালো লাগবে।
সালামু আলাইকুম। প্রথমে সরি বলে নিচ্ছি, আমার একটু জ্বর সর্দি আসছে, তো জন্য আমার গলাটা একটু ভাঙা ভাঙা অ্যান্ড কাশি একটু আছে। তো যাই হোক, আমার স্টোরি যেটা সেটা হচ্ছে, আমি 2013 সাল থেকে আমার শুরু হয় কাহিনীগুলান, আমি জানি না কেন। শুরু থেকেই বলি তাহলে, 2013 সালে কোনো একটা দিনে আমি বাহিরে গেছিলাম। দেন বাহির থেকে আসি রাতে 10-11 এরকম, এসে শুয়ে পড়ছি। নেক্সট দিন আমার কেমিস্ট্রি এক্সাম ছিল, তো শুয়ে পড়ার পর আমি মানে নর্মালি শুয়ে আসি, তো রুমে লাইট জ্বালানো ছিল, বই ছিল, আমার সোজা হয়ে শুয়েছিলাম, আমার হাতটা ছিল হচ্ছে আমার বুকের উপরে। সো শুয়ে থাকতে থাকতে ঘুমায় গেছি না, তন্দ্রা মোমেন্ট আমি আসলে বুঝতে পারতেছিলাম না কি বোবা ধরছিল আমি, এখন আমি জানি না কি হয়েছিল। তো আমি ওইভাবে শুয়ে আছি, বাট আমার চোখ খোলা, আমি দেখতেছি আশেপাশে, বাট আমার বডি নড়াতে পারতেছি না কোনোভাবে। তো এই অবস্থাতে দেখি আমার বারান্দা হচ্ছে, বারান্দার দরজা হচ্ছে আমার বেডের সাইডে। সো দরজার নিচে দিয়ে দেখি একটা কালো একটা বিড়াল হেঁটে হেঁটে ঢুকলো রুমে। হেঁটে ঢুকে আমার দিক তাকায় থেকে আমার দিকে আসতেছে, এসে লাফ দিয়ে আমার হাতের উপর এসে পড়ছে, যে হাতটা আমার বুকের উপরে ছিল। তো এসে পড়ার সাথে সাথে আমি মানে পুরো একদম ঝাঁকি খাইলাম, ঝাঁকি খেয়ে আমি উঠলাম, ঝাঁকি খেয়ে আমি মানে উঠে গেছি, বসে পড়ছে, যে আসলে কি হইলো এটা। দেন আমি হাতে দেখি একটা দাগ ছিল, দাগটা পরের দিন চলে গেছিল, যাই হোক। তো এরপর থেকেই হচ্ছে আমার স্টোরিগুলো শুরু হয়। বাকি আরো আমার ম্যাক্সিমাম স্টোরি যেগুলো হয় সেগুলো হচ্ছে ঘুমের মধ্যে, স্বপ্নে। স্বপ্নে আমি ম্যাক্সিমাম অনেক বাজে স্বপ্ন দেখি, এখনো হয়, এখন 2023 সাল, 10 বছর হয়ে গেছে, এখনো হচ্ছে। তো ওই ঘটনার পরে একটা ঘটনা হয়, আমি শুয়েছিলাম আমার পেটে, তো বাম সাইড হয়ে শুয়েছিলাম, তো হঠাৎ করে ডান সাইডে হয়েছি, ডান সাইডে হয়ে আমার ঘুমটা ভেঙে গেছে। তো চোখ খুলছি, চোখ খুলে দেখি আমার আমার বেডটা একটু বড়, মানে ডাবল সাইজ মেবি বেড। সো আমি বাম সাইডে শুয়েছিলাম, তো ডান সাইডে একটু জায়গা ছিল। সো ডান সাইডে ঘুরে আমি জানি না কিভাবে যেন ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে চোখ খুলে তাকাইছি, দেখি একটা মানুষ বসে আছে নামাজের মতো করে, মানে পা ভাঁজ করে, আমি যেদিকে পা দেয় ওইদিকে ফেস করা, অ্যান্ড সাদা কাপড় দিয়ে মুড়ানো, অ্যান্ড পুরো মুখটা মানে হুডি যেভাবে পরে হুডির মতো মুখটাও ঢাকা, ওই একটা সাদা কাপড় দিয়ে, যতটুকু আমার মনে হয়েছে কাফনের কাপড়, একদম সাদা ধপধপা কাপড়, বসে আছে নামাজ পড়ার মতো করে। মুখ দেখতে পাইনি, জাস্ট আমি ফিগারটা দেখছি, একটা মানুষ। তো এটা দেখে আই ওয়াজ লাইক ওকে হোয়াটএভার। দেন আমি বাম দিকে ঘুরে আবার শুয়েছি, 2-3 সেকেন্ড পর আমার মনে হলো কি দেখলাম এটা, আমার রুমে কে লাফ দিয়ে উঠছি, উঠে দেখি কেউ নাই। আমি তারপরে দৌড় দিছি আমার মানে কিছু হইলে আমি দৌড় দিই আমার আব্বুর রুমে, যে আব্বু এটা কি হইলো, আমার আমার সাথে এটা কি হলো, কি দেখলাম এটা। সো দেন আব্বু আমার সাথে এসে ঘুমায়, যাই হোক। তো এরপরে আমার রুমে ম্যাক্সিমাম আমি কোনো রাতে আমি ঘুমাতে পারতাম না, ঘুমাতে পারতাম একটা সময়, সেটা হচ্ছে ফজরের নামাজের পরে, খুব ভালো ঘুমাইতে পারতাম, ফজরের আজান, সরি নামাজ না, আজান, আজানের আগ পর্যন্ত আমি কখনো ঘুমাতে পারতাম না, চোখ লাগলেই স্বপ্ন, যদি চোখ খুলেও যদি তাকে আমি যদি আমি মানে বসেও যদি থাকি রাতে, দেখি রুমে কেউ আছে, মানে বুঝতে পারি যে রুমে কেউ আছে, একজন না, মাল্টিপল, দুইজন বা তার বেশি এরকম মনে হয়। অনেক সময় ঘুম ভেঙে যদি যায় যে স্বপ্ন দেখতে পাচ্ছে, ঘুম ভেঙে গেছে, চোখ খুলে তাকাইছি সোজা, পা সোজা তাকাইছি দেয়ালে, দেখে একটা শ্যাডো ফিগার দাঁড়ায় সিলিং পর্যন্ত লম্বা দাঁড়ায় আছে, দাঁড়ায় অনেক তাকায় আছে। সো কিছু হইলে আমি যে ধরতে যাবো গেছে। অ্যান্ড এরকম অবস্থায় একটা মানুষ হয় পাগল হয়ে যাবে অথবা ফ্রাস্ট্রেট হয়ে যাবে, যে খুব বিরক্ত হয়ে যাবে। তো আমি হয়ে গেছিলাম খুব বিরক্ত, যে আমি মানে এমনকি ঘুমাতে পারতাম না, আমি চিল্লায় গালাগালি গালাগালি দিতাম যে ঘুমাতে দিচ্ছিস না কেন, কি হয়েছে, কি সমস্যা, দিনের বেলায় দিনের বেলা আসলে গল্প করবো, এই সেই, এখন ঘুমাতে দেয়, এইভাবে খুব চিল্লা পাল্লা করতো। তো প্রতিদিনই দেখতাম, একটা দিনও মিস নয়, অনেক স্বপ্ন আছে যেগুলো আমার এখনো মনে আছে। অ্যান্ড তো এইভাবে দেখতে থাকি। দেন আমি তো আমার বাসা বগুড়াতে, যাই হোক আমি ঢাকাতে, আমি একটা ফ্রেন্ডের বাসায় ছিলাম, মাঝে মধ্যে যাইতাম, ওইটা মোহাম্মদপুরে শেখের টেকে, ওটা অনেক পুরাতন বাসা। তো এই বাসাটা যতটুকু শুনছি হন্টেড, মানে অনেক পুরাতন বাসা, আই ডোন্ট নো আমি কি হয়েছে। তো ওই বাসাতে একদিন আমি ছিলাম, তো ওই বাসায় একটা খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমার। আমি ওই বাসায় সবাই বেডে হচ্ছে, বেডটা হচ্ছে মেঝেতে, তো ফ্লোর বেড করে ঘুমায়, তো ওই ফ্লোর বেডে শুয়ে আছি। ওটা রুমের পাশে বারান্দা, আমার ফ্রেন্ডরা হচ্ছে বারান্দা আড্ডা দিচ্ছিল, তো আমি ঘুম। তো হঠাৎ করে দেখি আমার কাঁধের ডান সাইড থেকে একটা হাত আসলো, হাতটা আমি দেখতেছি হচ্ছে পুরাটা আগুন, মানে লাভা দিয়ে তৈরি, আগুনের ফুলকি বের হচ্ছে আমি দেখতেছি। ডান সাইড থেকে হাতটা আসলো, হাতের কোনটা ভাঁজ হয়ে আমার গলা আসে, আমি কথা বলতে পারতেছি না। আমি মানে হাত দিয়ে এক হাতে ওই হাতটা ধরে ছাড়ানোর ট্রাই করতেছি, মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আর ডান হাত দিয়ে করতেছিলাম কি মেঝেতে থাপ্পড় দিচ্ছিলাম যাতে আমার ফ্রেন্ডরা সাউন্ডটা শুনে রুমে চলে আসে, খুব জোরে জোরে থাপ্পড় দিচ্ছিলাম, বাম হাত দিয়ে হচ্ছে হাত ছাড়ানোর ট্রাই করতেছিলাম। দেন একটু পর আমার ফ্রেন্ডরা আসে, তখন দেখি কিছু নাই, তখন আমি উঠে বসে, আসলে কি হলো, আমি ঘেমে ঘুমে মানে অবস্থা খারাপ। তো ওখানে ওই এক্সপিরিয়েন্সটা, তারপরে ভালো ঘুম হয়েছে। আরেকটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমার ভাইয়ার বাসায় ছিলাম ঢাকাতে, ওইটা ওই দিনও শুয়েছি, স্বপ্ন আমার মানে এখন স্বপ্ন দেখতে দেখতে আমার সহ্য হয়ে গেছে, আসলে ওকে এটা আমার জীবনের সাথে সারা জীবন হয়তো থাকতে, যাই হোক। তো স্বপ্ন দেখলে করতাম কি যে আমি আইতুল কুরসি পড়তাম, ঘুমিয়ে গেলে আইতুল কুরসি পড়ে ঘুমাইতাম, কোনো সমস্যা হতো না। তো সেই দিন এরকম একটা স্বপ্ন দেখতেছি, আমি আমার গ্রামের বাসায় আছি, আমার আব্বু চাচা সবাই, চাচা চাচি সবাই খুব হাসি খুশি গ্রামের বাসায় কথাবার্তা হচ্ছে। তো হঠাৎ করে আমার মনে হলো আচ্ছা এটা তো আমার চাচা, বাট সন্দেহ হলো যে এটা কি আমার আসলে চাচা, না এটা চাচা মনে হচ্ছে না। তো ওই অবস্থায় আমার ভয় লাগছিল যে না এটা আমার চাচা না, এটা অন্য কেউ। তো ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে, তো আমি আয়তুল কুরসি পড়ছি, আয়তুল কুরসি পড়ে সাথে সাথে শুইছি, ঘুমাই গেছি। তো স্বপ্নটা ওখান থেকে আবার রিজুম হয়েছে, যে ওখান থেকে আবার শুরু হয়েছে, যে আমি দেখতেছি আমার চাচা, আমি ওই স্বপ্নের মধ্যে এসে পড়ছি, আসলে আমি তো। আমার আরেকটা জিনিস হচ্ছে আমার স্বপ্নগুলো সব ম্যাক্সিমাম লুসিড ড্রিম হয়, যে আমি জানি আমি স্বপ্ন দেখতেছি, আমি জানি এটা স্বপ্ন, অ্যান্ড আমার স্বপ্নের মধ্যে কন্ট্রোল থাকে, আই নো আই এম ড্রিমিং, এটা সত্যি না এটা ড্রিম। সো ভয় হইলে আমি করি কি, স্বপ্নের মধ্যে গা ঝাঁকা দিই যাতে আমার ঘুমটা ভেঙে যায়, আমি পারতাছি না নিতে, গা ঝাঁকাতে যাতে ঘুমটা ভেঙে যায়, আমি স্বপ্ন থেকে যাতে বের হয়ে যায়, এই কাজটা আমি করি, এখনো করি। আর ভালো স্বপ্ন হলে তো ওকে ঘুরে বেড়াচ্ছি, মানে জানি স্বপ্ন। তো আমি দেখি ওই স্বপ্নতে চলে গেছি, দেখি আমার কাকা হঠাৎ করে শূন্যে উঠে গেল, ফেসে গেল, পুরা বডি স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল, মাথাটা হয়ে গেল গরুর মাথার মতো, সে গরুর তো শিং থাকে দুইটা, বাট একটা শিং আছে, একটা শিং ভাঙা, ওই গরুর মাথাটার একটা শিং ভাঙা আমার মনে আছে ডান পাশেরটা। অ্যান্ড আমার দিকে তাকায় হাসতে হাসতে বলতেছে যে তোর আয়তুল কুরসি তোকে বাঁচাতে পারবে না। এটা বলার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে, উঠছিলাম থেকে ঘেমে গেছিলাম, আমার মানে আমি অবাক, যে ওকে আমি একটু আগে ঘুম ভাঙছিলাম, আয়তুল কুরসি পড়ছে, আবার শুইছি, স্বপ্নে যে আমাকে বললো তোর আয়তুল কুরসি তোকে বাঁচাতে পারবে না, আয়তুল কুরসি সব থেকে পাওয়ারফুল আয়াত কোরআনের মধ্যে, সেটাকে মানে টক্কর দিচ্ছে এরকম। তো ওই দিন আমি খুব ঘাবড়ে গেছিলাম, দেন আমি কানে হেডফোন লাগায় আয়তুল কুরসি লুপে ছেড়ে ঘুমিয়ে গেছিলাম, আরামের ঘুম হয়েছে যাই হোক। তারপরে ক্যানাডাতে চলে আসি, ক্যানাডাতে আসার পরেও অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এখানে, অনেক মানে আমি ভাবছিলাম যে ওকে এত দূর আসি আর হবে না, বাট এখনো হয়। আমি প্রায় বাংলাদেশে থাকতে প্রায় হতো মানে অলমোস্ট রেগুলার, বাট ক্যানাডাতে হঠাৎ হয়তো মাসে একবার বা দুই মাসে একবার এরকম হঠাৎ। তো আমি থাকি নর্মাল উইনিপেগে, উইনিপেগে একটা স্টোরি এরকম যে আমি শুয়ে আসি ঘুমায় আসি, ঘুমের মধ্যে ওই যে লুসিড ড্রিম দেখতেছি যে আমি জানি এটা স্বপ্ন। তো আমার সব আত্মীয় স্বজন হাসি খুশি কথা বলতেছি, সে হঠাৎ করে দেখি একটা ছোট বাচ্চা, খুব সুন্দর দেখতে ছোট বাচ্চা, 8-9 বছর হবে এরকম, তো আমার দিকে তাকায় হাসতেছে খুব সুন্দর দেখতে। তো আমার সন্দেহ হলো যে আমি জানি এটা স্বপ্ন, এই বাচ্চাটাকে আমি চিনি না, এ আমার স্বপ্নের মধ্যে কি করতেছে। তো আমার আমি একটু মানে বদমেজাজি টাইপের, যাই হোক আমি যে ছোট বাচ্চার গলা চেপে ধরছি, মানে কলার চেপে ধরে না, আমি মানে কলার বা গলার চেপে ধরছি, তো এমনভাবে ধরছি ওইবার বের হতে পারতেছে না, তারপরে হাসতেছে। দেন আমি বলতেছিলাম যে কে তুই, তোর নাম বল, আই নিড ইউর নেম, আমার নাম দরকার তোর, হাসতেছে। সো আই ওয়াজ লাইক তোর নাম বল, কারণ আমি যতটুকু জানি যে কারোর নাম খুব পাওয়ারফুল একটা জিনিস, কোনো মানুষ বা চিন যেতে পারে কারোর নাম পাইলে ওই নাম দিয়ে, এমনকি মানুষের নাম পাইলে আরেকটা মানুষ ওটা ব্ল্যাক ম্যাজিক করতে পারবে। সো আমি আমি যতটুকু জানি নাম খুব পাওয়ারফুল একটা জিনিস, সো আমার ওর নাম লাগবে। সো আমি ওকে গলা ধরছে, আমি বলছি তোর নাম বল, তোর নাম লাগবে আমার, হাসতেছে কোনো পাত্তা দিচ্ছে না, আসলে ও হাসতেছিস, ওকে শুরু করতেছি, শুরু করে দিচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আয়াতুল কুরসি শুরু করছি। যেই শুরু করছি দেখি ওইয়া ছটফট করা শুরু করছে, বুঝতেছে কষ্ট পাচ্ছে। তো আমি তখন বলতেছি যে আমি ছাড়বো না এত সহজে, আমি তোর নাম শুনেই ছাড়বো আজকে। দেখি আমার ফেস আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, একের আমার আব্বুর ফেস, আমার আম্মুর ফেস, আমার ভাইয়ের ফেস, আমার ফ্রেন্ডের ফেস, একটা একটা করে ফেস চেঞ্জ হচ্ছে। তো সাথে সাথে চেঞ্জ মানে ফেস চেঞ্জ হচ্ছে, বডি চেঞ্জ হচ্ছে না, বাট ফেসটা চেঞ্জ হচ্ছে। তাই আমি আমি ওই যে সুরা পড়া থামাই বলি, ফেস চেঞ্জ করে লাভ নেই, আমি জানি তুই কে, তোর নাম বল, নাহলে তো যাইতে দেবো না। তো আমার হাত হাতে হাত ছাড়ানোর ট্রাই করতেছিল, হাতে মানে আমি বুঝতেছিলাম হাতে আমার লাগতেছিল, খামচাচ্ছিল মানে ইয়া করতেছিল, স্ক্র্যাচ করতেছিল হাতে, আমি বলছি না আমি ছাড়বো না, নাম বল, আমি তো পড়ে যাচ্ছি সুরা। দেখি ছটফট করতে করতে হঠাৎ করে হাতে মানে অনেক জোরে খামচিতে ইয়া টিয়া করছে, হাতটা ফসে গেছে আমার, যে ফসে গেছে আমার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠছি, উঠে দেখি আমার হাতে স্ক্র্যাচের দাগ, মানে আঙ্গুলতে যেরকম স্ক্র্যাচ করলে যেরকম দাগ হয় না, ওইরকম আঙ্গুলের দাগ। তো আমি নাম পাই নাই না। তারপরে উইনিপেগ থেকে যখন টরন্টো আমি ড্রাইভ করে আসি, তো টরন্টো ড্রাইভ করে আসার সময় এরকম একটা হয়েছিল, আসছিলাম হচ্ছে 2022 সালের উইন্টারে, খুব স্নোফল হচ্ছিল ওই দিন আমার মনে আছে। তো আমি ড্রাইভ করতে করতে আমি ছিলাম হচ্ছে এখানে একটা জায়গা আছে ওয়াওয়া নেসা, ওয়াওয়া সরি শুধু ওয়াওয়া না, ওয়াওয়া, ওয়াওয়া শহরের একটু আগে আমি ওয়াওয়া শহরে ঢুকবো তেল নেওয়ার জন্য, আমার গাড়ির তেল শেষ হয়ে যাচ্ছিল। তো ওয়াওয়া শহরে ঢুকার আগে রাস্তা দেখতেছি সোজা, বাট হঠাৎ করে আমি ম্যাপে দেখলাম বাই একটা শর্টকাট নাকি জানি একটা গুলির মধ্যে রাস্তা, আসলে ওকে ফাইন ম্যাপ দেখাচ্ছে হয়তো বা সত্যি। তো ঢুকছি, ঢুকে দেখি দুই পাশ দিয়ে খালি স্নো, বরফ দিয়ে ভরা রাস্তাতেও স্নো, রাস্তা বুঝতে পারতেছি না রাস্তা কোনটা আর পাশে মাটি কোনটা, দুই পাশ দিয়ে গাছ জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা খালি বরফ সাদা হয়ে আছে। তো আমি চালাচ্ছি, স্নোফল হচ্ছে ভালো রকমের স্নো পড়তেছে, তো একটু আঁকাবাঁকা রাস্তা। তো হঠাৎ করে দেখি একটা গাছের পেছনে লুকায় আছে, লুকানো টাইপের মানে জাস্ট হাত আর মাথা বের করা, এখন আমার গায়ে কাটা দিয়ে দিচ্ছে, যাই হোক হাত আর মাথা বের করে আমার দিকে তাকায় আছে। অন্ধকার, ওটা কি মানুষ না অন্য কিছু, এভাবে তাকায় আছে, হোয়াটএভার। তা আমি দেখলাম একবার, দেখে আবার সোজা তাকাইলাম, হঠাৎ করে আমি আবার চোখ দিছি, দেখি এক কাছ থেকে আর কাছে শাই করে দৌড় দিছে, আমি দেখি আমার গা একটু ছাঁকি দিয়ে উঠছে, ভয় পাইছি, স্টিয়ারিং হুইলটা এমন ভাবে ঘুরাইছি, ওই জায়গায় আমার মোড় ছিল যে গাড়িটা ঘুরে মানে স্কিড করে গাড়ির পিছনের অংশ ওই পাশে বরফে বাড়ি খেয়ে গাড়িটা আটকে গেছিল ওইখানে। তো গাড়িটা বের করতে আমার একটু বের হয়ে ঠেলাঠেলি করা লাগছিল। যাই হোক, তো ওইখানে এই ঘটনা হয়েছিল, আর কোনো কিছু হয়নি। আমি আবার ওইগুলি থেকে বের হয়ে মেইন রাস্তা দিয়ে ওয়াওয়া শহরে যেতে দিচ্ছি। যাই হোক, টন্টো আসি পরের দিনে। এসে আমার তো এরকম বাজে এক্সপিরিয়েন্স, আমি তো মানে ঘুমও হয়নি, টায়ার্ড ছিলাম, দুদিন ড্রাইভ করছি। এসে শুইছি দুপুরবেলা, আসি দুপুরবেলা, আসি শুইছি বেডে, শুয়ে আছি। হঠাৎ করে ডান পাশে শুয়ে আছি, ডান পাশে হয়ে বাম পাশে হয়েছি, দেখি আমার বাম পাশে কে যেন শুয়ে আছে। মহিলা ছিল, আমি 100% শিওর মহিলা, চুল ছিল লম্বা, ফেস বডি স্ট্রাকচার মহিলার মতো ছিল। আমার দিকে তাকায় আছে, মানে মাথাটা ঘুরায় শুয়ে আছে সোজা হয়ে, বাট মাথাটা ঘুরাইছে আমার দিকে, মানে মাথাটা ঘুরাইছে ডান দিকে তার, আমি তার ডান দিকে আছি, আমার বাম দিকে সে আছে, ঘুরায় হাসতেছে। গায়ে কোনো চামড়া নাই, জাস্ট মাংস। মুখের গালের চামড়া নাই, আমি মুখের সাইড, গালের সাইড আমি দাঁত দেখতে পাচ্ছি বের হয়ে আছে, চোখের ভেতরে ইয়ে আছে, বাট মুখে কোনো স্কিন নাই তার। পুরা মানে আমি কিভাবে ডিসক্রাইব করবো, মানে পুড়ে গেছে নাকি তার স্কিনই নাই গায়ে, আমি আল্লাহ মামুদ ভালো জানি কি। এটা হাসতেছে, আমরা দেখছি, দেখে লাফ দিয়ে উঠছি, উঠে আশেপাশে দেখলাম না কেউ নেই, আসলে কি দেখলাম এটা। আমি নিজেই মানে মাঝ, আমি মানে প্রায় এগুলা দেখি, মানে কি দেখি নিজেই বেকুব হয়ে যাচ্ছে, কি দেখলাম এটা, স্বপ্ন দেখলাম নাকি সত্যি দেখলাম নাকি তন্দ্রা টাইমে দেখলাম। তন্দ্রা টাইমে আমার ম্যাক্সিমাম হয় যে ঘুমেও নাই বা জেগেও নাই, মানে মিডল পয়েন্ট, এই টাইমে আমি খুব বেশি এই জিনিসটা ফেস করি। বাট যদি ঘুমে হয়, স্বপ্নের মধ্যে যদি হয়, তাহলে আমার এগুলো ইভেন্টের পরে আমার গায়ে কেন দাগ থাকবে। আর এটা তো আমার সাথে আমার ফ্রেন্ডের সাথে হয়েছে, আমার রুমমেট ছিল ঢাকাতে একটা, ওর সাথে হয়েছিল। আমি তার রুমমেট ছিলাম দেখে আমার ফেস নিয়ে আরেকজন ওই ওরকে ভয় দেখাইছে, আমি বাসা দিয়েছিলাম। যাই হোক, এটা আরেকটা স্টোরি, আর অনেক স্টোরি আছে, আরো আমাকে নিয়ে অনেক স্টোরি আছে। সো এই কয়েকটা যেগুলো মনে আছে সেগুলো বললাম, আরো আরো অনেক স্টোরি আছে। আরেকটা স্টোরি আছে যেটাতে স্বপ্নে মেয়ে আমি কি বলবো দেখছিলাম, পরে রিসার্চ করছিলাম, আমি তাকে চিনতাম না, গুগলে রিসার্চ করে আমি দেখছিলাম, তার নাম হচ্ছে দাজ্জাল। সো আমি জানি না আমি দাজ্জালকে কেন স্বপ্ন দেখলাম, তার একটা চোখ নাই, তার কপালে আরবিতে সামথিং লেখা, ইংলিশ ওয়ার্ড এস এর মতো হবে, বাট কিছু একটা লেখা, বাট একটা চোখ নাই, তার ডান চোখ নাই। সো আমি গুগলে সার্চ দিয়েছিলাম এরকম ডান চোখ নাই এরকম কপালে লেখা আরবিতে কে এটা, আমি দাজ্জাল পাইছি। সো আমি জানি ওকে কেন স্বপ্ন দেখছি। সো আপনি চাইলে আমি স্বপ্নটাও বলতে পারবো। সো যাই হোক, আমার এগুলো সব স্টোরি মিলে একটা একটা পুরা জীবন কাহিনী আমি বলতে পারবো। সো আপনারা, আমি দেখলাম টরন্টো আসতেছেন, আমি টরন্টোতে এখন আছি স্কারবোরোতে। সো 21 তারিখে হয়তো আমি ইভেন্টের টিকিটও কেটে ফেলছি একটু আগে, তো অবশ্যই জানাবেন যদি আমি যদি সিলেক্ট করেন আমার ঘটনা, তাহলে আমি যে সবার সামনে বলতে পারবো ঘটনাগুলো, অথবা টিকিট তো কাছে, সো অবভিয়াসলি যাবই, দেখা হবে সবার সাথে, বাট ঘটনা যদি সিলেক্ট হয় তাহলে ঘটনাও বলবো। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট, পডকাস্ট
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। শারদীয় উৎসবের আগ মুহূর্ত, হ্যালোউইন এবং সেই সাথে প্রকৃতির অদ্ভুত রূপের খেলা, আর সেই সাথে আমাদের সামনের শো, এই নিয়ে আলোচনা চলছে আজকে ফুড ডট কমে। ওয়ার্ল্ড কাপ তো আছেই, তার উন্মাদনা সবচাইতে বেশি আমরা জানি, এবং ওয়ার্ল্ড কাপে আমরা জানি যে আপনারা প্রত্যেকটা খেলা দেখবেন, এবং ওয়ার্ল্ড কাপ মানেই হচ্ছে প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করা। যাই হোক, যেটুকু সময় আমাদের জন্য রাখবেন, শুধু সেইটুকু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি শহীদুল ইসলাম জিএল, আপনি 151 নম্বর এপিসোডে আমার ঘটনাটা বলেছিলেন, এজন্য আপনাকে ধন্যবাদ, শুনিয়েছিলেন এজন্য ধন্যবাদ। তো আর ওই সেখান থেকে উজ্জীবিত হয়ে আরেকটা ঘটনা ঘটাচ্ছি। ঘটনাটা ঘটেছিল 2013 সালে। তো যার কাছ থেকে ঘটনাটা শুনেছি আমি তার ভাষায় বলছি। তার নাম হচ্ছে জীবন, আর সে টিউশনই করায় তখন। তো তারা শহরে ছিল, ভাড়া থাকতো, তো নিজেদের বাড়ি বানিয়ে গ্রাম সাইডে চলে যায়। তো গ্রাম থেকে শহরের দূরত্ব বেশি না, 2 কিলোমিটার। তো শহরে আসা যাওয়া করে সে টিউশন করাতো। তো টিউশন করিয়ে করিয়ে মাঝে মাঝে সে রাত্রে বাড়িতে ফিরত। তো একদিন সে বাড়িতে আসার জন্য তো ব্রিজ থেকে গাড়ি তুলতে হয় তাদের বাড়িতে যেতে। তো ব্রিজে আসার পর সে গাড়ির জন্য অপেক্ষা করে। তো গাড়ি না আসার কারণে সে দেখতে পারে যে একটা লেগুন আসছে, যেগুলো দিয়ে আর কি যাওয়া যায়, টাটা গাড়ি বলা হয় ওগুলোকে। তো দেখলো টাটা গাড়িটা খালি আছে, তো পিছনে সে উঠে পড়লো। আর তার সঙ্গে সাথে সাথে একটা লোক উঠলো, তারা দুজনে উঠলো। তো সে তার লোকটাকে জিজ্ঞেস করলো, সাথের লোকটাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাবেন। তো সেই লোকটা কোনো উত্তর না দিয়ে হাসি দিল। তো সে আর কথা বাড়ালো না, তারা দুজনে যাচ্ছে। তো যাওয়ার পথে একটা টুল বক্স পড়ে, তো ওই টুল বক্সের সামনে সে নেমে যায়। তো জীবন নেমে যায়, নেমে যাওয়ার পর দেখে যে গাড়িতে ওই লোকটা নামে নাই। তো সে গাড়িওয়ালাকে বললো যে আপনি কি আরো সামনের দিকে যাবেন, আমতলা আমাকে নামিয়ে দিয়ে। তো ড্রাইভার সেই লোকটি বললো উঠে পড়েন, গাড়িতে থাকা লোকটি বললো উঠে পড়ে নামিয়ে দিবেন। তো সে আর ড্রাইভারের দিকে গেল না, তো সে আবার উঠে গেল। তো উঠে যাওয়ার পর তো যেখানে তাকে নামানোর কথা সে দেখতে পেল যে গাড়িটা এখানে স্লো করেছে। তো সে ওই টাটার পিছন দিক দিয়ে হ্যান্ডেল যেটা আছে ওইখানে পাড়া দিয়ে নামার চেষ্টা করে। তো নামার চেষ্টার সময় যে সে রাস্তায় পাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে কি গাড়ি স্লো করে নি, গাড়ি স্পিডেই চলছে। তো সে একপর্যায়ে ছেঁচড়ায় ছেঁচড়ায় যাওয়া শুরু করলো। তো সে হাত দুইটা সামনে ছিল আর তার পা দুটো ছেঁচড়ায় ছেঁচড়ায় যাচ্ছে। তো সে পুরোদমে আর কি ছবির সিনারির মতো দেখলো কি যে গাড়িতে থাকা লোকটি চোখ দুটো লাল হয়ে গেল আর মুখটা বড় হয়ে তার দিকে তাকিয়ে একটা বিশ্রী হাসি দিল। তো সেটা দেখে সে বুঝে ফেললো যে এটা তো অন্য কিছু। তো সে আর কিছু না বুঝে তার দিক দিয়ে হাঁটু ছিলে গেছে, ছিলে যাইতেছে, পায়ের নখ ছিলে যাইতেছে, প্যান্ট ছিলে যাইতেছে। তো সে আর কিছু উপায় না পেয়ে সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দ্রুত জিকির করতে থাকে। তো জিকিরের এক পর্যায়ে আল্লাহর রহমতে সে একটা আলো দেখতে পায়। আলো দেখার পর সে খেচকা একটা টান দিয়ে হাতের যত শক্তি আছে হাতের উপরে খেচকা একটা টান দিয়ে দেখে কি সে আসমানের মতো ভেসে উড়াল দিয়ে গাড়ির পিছনের যে হ্যান্ডেলটা আছে সেখানে আলতো করে বসে পড়ে। তার মাঝখানে পিছন দিয়ে যে আলোটা দেখতে পায় সে আলোটা দ্রুত তাকে ক্রস করে গিয়ে গাড়ির ড্রাইভারের সামনে গিয়ে গাড়িটা থামায়। তখন সে দেখতে পায় নামার পরে যে সেটা একটা হোন্ডা ছিল, হোন্ডার দিকে লোক বসা ছিল। লোক দুটা গিয়ে গাড়িটাকে থামায় আর বলে যে আপনি পিছনে একজন লোক মারা যাইতেছে, অ্যাক্সিডেন্ট হয়ে আপনি গাড়ি থামান না। তো সেও জীবন গাড়ি থেকে নামলো। নামার পরে দেখে যে তার হাঁটু দিয়ে তার পা নখের পা সামনে দিয়ে ছিঁড়ে গেছে, রক্ত বেরোইতেছে। তো ড্রাইভার নেমে তাকে জিজ্ঞেস করলো আপনি গাড়ি তুললেন কখন, আপনি না নেমে পড়লেন টুল বক্সের এখানে, তাহলে আমার আপনি গাড়ি তুললেন কখন। পরে জীবন বলতেছে যে আপনার গাড়ি যে ছাগল লোকটি তো আবার আমাকে উঠতে বললো। পরে বললো গাড়িতে আর কোনো লোক ছিল না, গাড়িতে তো আপনি একাই উঠলেন। পরে আমি বললাম ওই যে দেখেন লোক না, গাড়িতে লোকটাকে দেখানোর সঙ্গে সঙ্গে দেখি কি লোকটা নাই হয়ে গেল। তো আমার গা শিউরে উঠলো, আমি ভয় পেয়ে গেলাম তার কথা শুনে। তো সে শুধু তার সেই হাসিটাই আমার চোখে পড়ছে। তারপরে যে হোন্ডা হলো যে দুইটা ভাই, সেই দুইটা ভাই বলতেছে যে ভাই আপনি বেঁচে গেছেন, কারণ এই জায়গাটা এরকম ঘটনা অনেক ঘটে, আপনি হয়তো নতুন আসছেন এলাকায়, আপনি যাবেন কোথায়? বললাম এখানেই আমার এলাকা, ওই ওইদিকে ওই রাস্তা দিয়ে আমি যাব। তারপর বলল যে ড্রাইভারের কোনো দোষ নাই ভাই, ড্রাইভার তো ভাবছে আপনি একাই, আপনি হয়তো একটা অশুভ কিছু শক্তির আন্ডার করে গিয়েছিলেন, তাই এই অবস্থা হয়েছে। যাক আল্লাহ আপনাকে রহম করছে, বাঁচাইছে, তো আগের আগামীতে সন্তান থেকে। তো আমি ওখান থেকে চলে গেলাম। চলে যাওয়ার পর সামনে একটা ফার্মেসি ছিল, ওইখানে মানে ট্রিটমেন্ট করলাম, ট্রিটমেন্ট করায় তারপর বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর কাউকে কিছু না বললাম, গোসল টোসল করে প্যান্টটা আমি কোনো রকমে লুকায়া এরপর শুয়ে পড়লাম। তো শোয়ার পর রাত্রেবেলা ঘুমিয়েছি, ঘুমানোর মাঝখানে দেখি স্বপ্নের মধ্যে ওই লোকটা আমাকে দেখে রেখে আবার হাসতেছে আর আমরা বলতেছে আজকে বেঁচে গেলে। তো আমি ঘুমের মধ্যে বললাম যে তুমি অশুভ একটা শক্তি, তুমি আমাকে কেন ক্ষতি করতে চাইলা, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। এটা বলার পর সে আরো জোরে জোরে হাসি শুরু করলো বিকট। তো আমি ঘুমের মধ্যেই দেখতে পেলাম যে সে আমাকে ধরবার চেষ্টা করতেছে আবার। তো আমি আবার আল্লাহর রহমতে, হয়তো আল্লাহরই কুদরত ছিল যে আল্লাহর রহমতে আমি আবার দোয়া পড়া শুরু করলাম ঘুমের মধ্যে। তো ঘুমের মধ্যে দোয়া পড়তে 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 চিৎকার দিয়ে আমি ঘুম থেকে সজাগ হয়ে গেলাম। সজাগ হয়ে উঠে দেখি আমার শরীরে ঘাম ঝরতেছে, বাসার সবাই শব্দ পেয়ে আমার রুমের ভিতরে আসলো। আসার পর আমাকে বলতেছে কি হয়েছে কি হয়েছে, আমি বললাম যে এরকম এরকম ঘটনা। পরে সঙ্গে সঙ্গে তারা লোহা গরম করে আমাকে পানি খাওয়াইলো, লোহা গরমের তারে ছেঁকা দিয়া, পানিতে ছেঁকা দিয়া পানি খাওয়ালো। বললো যে দোয়া দূর করে শুতে, পরে দোয়া দূর করে আবার আল্লাহর মধ্যে শুইলাম। তো আল্লাহর মধ্যে তারপর আর কিছু হয় নাই। তো এরকম একটা ভয়ঙ্কর ঘটনা আমার সঙ্গে ঘটেছিল রাসেল ভাই, এটাই বলেছিল জীবন। তো এই জীবনের ভাষায় আমি বললাম, যদি ঘটনাটা ভালো লাগে তাহলে শোনাবেন, ইনশাল্লাহ সামনে আরো ঘটনা বলবো। দ্রুত গতিতে বললাম, তো যদি বলায় কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভূতের ফেমের জন্য শুভেচ্ছা রইল এবং ভালোবাসা রইল, এবং ভূতের ফেমের সাথে আসি থাকবো। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
Entertainment is a must. Shunun Shadhin Podcast.
কেন তুমি আসো?
আমি শুধু তোমার সাথেই থাকতে চাই।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell।
আর একটা অডিও ক্লিপ আমরা শুনে ফেললাম। এই মুহূর্তে আমি যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের আজকের এপিসোডের শেষ অডিও ক্লিপটি আপনাদের জন্য প্লে করতে। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম। boot.com এর সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই রাসেল ভাইয়ের সাথে আছেন, এর জন্যই boot.com এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। অনেকদিন ধরে আমি একটা ঘটনা শেয়ার করব ভাবছি, কিন্তু আসলে সময় দিয়ে পেরে উঠতেছি না। তার জন্য আজকে একটু সময় বের করে রেকর্ড করে পাঠিয়ে দিচ্ছি ঘটনাটি। আসলে আমার খুবই ইচ্ছা ছিল যে আমি লিখে ঘটনাটি শেয়ার করব। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, যদি শেয়ার করা হয় ঘটনা অবশ্যই আমি সেইগুলো আপনাদের মাঝে শেয়ার করব। ঘটনাটা আমার একজন মামার সাথে ঘটে যাওয়া। তো মামা আমার আমাদের মামাদের মধ্যে সবার বড় উনি। তো আমার যে দুই নম্বর মামা আছেন উনার বিয়েতে আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে আমরা বসে আছি এই উঠানের মধ্যে যে বিয়ের রান্না বান্না হয় রাত্রে, তারা সবাই রান্না বান্না করতেছেন, তো সেখানে আমিও বসেছিলাম। তো আমার যে বড় মামা উনিও আমাদের সাথে বসেছিলেন, বাবুর সাথে যারা ছিলেন তাদের সাথে উনি গল্প করছিলেন, আমরাও ছিলাম গল্প করার মাঝখানে বসে। তো হঠাৎ করে আমার বড় মামা আমাকে বললেন যে বাগনা, তোমরা তো স্পিকার বাজাচ্ছ, এইগুলা করতেছো, তো আমার আসলে গান বাজনা এগুলা আমার সমস্যা করে, আমি ঘরে তো চলে যাচ্ছি। তো আমাদের নানার ঘর থেকে তা উনার ঘর একটু দূরেই ছিল, উনি সেখানেই বাস করতেন। তো উনি বলেন যে আমি ঘরে তো চলে যাচ্ছি। তো আমি বললাম কেন মামা, কি হয়েছে, এখানে থাকেন, আমাদের সাথে মজা করেন, আমরা স্পিকার বাজাচ্ছি, আপনারা আপনিও সাথে থাকেন। বললেন না আমার সমস্যা আছে, আমি চলে যাচ্ছি, তোমরা আনন্দ ফুর্তি করো। তো আমরা যে যার মতো আনন্দ ফুর্তি করতেছিলাম, তখন হয়তো রাত 12টা বা 1টার কাছাকাছি হয়ে গিয়েছে। হঠাৎ করে আমরা, আমার আরেকজন মামা ছিলেন, তো উনি হঠাৎ করে জানি না কি মনে করে, উনার মনে হয় ভালো লাগে এই যে বাউলা গানগুলো আছে, তো উনি দুইটা বাউলা গান ছাড়ছিলেন বাজানোর জন্য। একটা বাজিয়ে উনি দ্বিতীয়টা যে সময় আরম্ভ করছিলেন, তো সেই সময় হঠাৎ আমরা কার যেন একটা চিৎকারের আওয়াজ শুনলাম। তো আমরা সবাই দৌড়ে বাইর হয়েছি, হওয়ার পরে দেখি আমাদের যে বড় মামা গেছিলেন ঘরে, তো উনি আসছেন আইসা উঠানের মধ্যে এতটুকু রাগ করতেছেন, আর উঠানের মধ্যে পড়ে এতটুকু গোড়াগড়ি কাঁদছিলেন যে আমরা আসলে ওনাকে সেমটিবার মতো কোনো অবস্থায় ছিলাম না। তো আমরা 7-8 জন মানছে ধরে ওনাকে কিছুই করতে পারতেছিলাম না, এতটা শক্তি ওনার মধ্যে চলে আসছিল। তো মূলত বলে রাখি, উনার রাশি ছিল তুলা রাশি, আগে যে বাটি চালানগুলো দেওয়া হইতো, তো বাটি চালানের মধ্যে যে একজন তুলারাইয়া রাখা লাগতো, তো সেই তুলারাইয়াই ছিলেন উনি। তো তখন থেকে তানের মধ্যে এইগুলা সমস্যা, আর উনি চিৎকার করতেছেন, বলতেছেন আমাকে ডাক দিলে কেন, আমাকে ডাক দিলে কেন, বাজনা বাজা, বাজনা বাজা, নইলে আমি এখান থেকে যাবো না, বাজনা বাজা, তোরা বাজনা বন্ধ করলি কেন, আমাকে ডাক দিলে কেন। তো আমরা সবাই গিয়ে বলতেছি না না, তোমাকে কেউ ডাকেনি, তোমাকে কেউ ডাকেনি, তুমি চলে যাও, এগুলো বলতেছিলাম, কিন্তু উনি কিছুই মানতেছিলেন না, এতটুকু রাগ করতেছিলেন, কাউকে মানতেছিলেন না, মারধর করতেছিলেন সবাইকে। 7-8 জন মানুষে ধরে ওনাকে আটকানোর মতো কোনো পরিস্থিতি দিল না, এতটুকু শক্তি ওনার মধ্যে চলে আসছিল। তো আমার একজন নানা ছিলেন, যিনি একজন আলিম, তো তিনি তো ঘরে শুয়েছিলেন, তানের ঘরে একটু দূরে মামাদের ঘর থেকে। তো ওনার কাছে একজন দৌড়ে গিয়ে বলল যে নানা এইগুলো হয়েছে, তো কি করা যায় এখন। তো উনি একটা, উনি গ্লাসের মধ্যে কিছু ফু দিয়ে গ্লাসটা দিলেন, তো এনে যখনই মামার উপরে পানিগুলা ছিটানো হলো, সাথে সাথে মামা অজ্ঞান হয়ে পড়ে গেলেন উঠানের মধ্যে। তো তারপর আমরা দৌড়াদৌড়ি করে সবাই নিয়ে গেলাম ওনাকে ঘরে। নেওয়ার পর ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে কি হয়েছে, তো উনি বললে বাগনা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে গান বাজনা এগুলা পছন্দ হয় না, তো আমি যখন ঘুমিয়েছিলাম হঠাৎ আমি শুনতে পেলাম যে কোথা থেকে যেন বাউলা গানের শব্দ আসছে এগুলো। তো আমার মনে হয়েছিল যে আমার শরীরটা কাঁপুনি দিচ্ছে এবং একটু একটু গরম হয়ে আসছে আমার শরীর, তারপরে আর আমার কিছু মনে নেই। তখন আমরা খুলে বললাম এইগুলা ঘটনা হয়েছে, তখন তিনি বললে যে আমার এই অসুখটা অনেক দিন ধরে, এটা আমার তেমন কোনো সমস্যা করে না আসলে, তবে এই যে বাউলা গানগুলো আছে, মুর্শিদি গানগুলো আছে, এগুলা বাজালে আমার অনেক সমস্যা করে। তো এই ছিল রাসেল ভাই আজকের ঘটনা, যদি শেয়ার করা হয় তাহলে অবশ্যই আমি পরবর্তী ঘটনা পাঠিয়ে দিব ইমেলের মাধ্যমে। থ্যাংক ইউ রাসেল ভাই, ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন boot.com এর সকল লিসেনার, আসসালামু আলাইকুম।
এই ছিল আমাদের আজকের ভূত ডট কম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। সেটা আমাদের দুর্ভাগ্যই অবশ্য, কিন্তু জানিয়ে দেবেন অ্যাটলিস্ট। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। টরন্টোতে যারা যাবেন তারা ইনবক্স করুন অথবা আমাদেরকে ইমেল করে জানিয়ে দিন। আমাদের টরন্টো যারা গেস্টরা রয়েছেন তাদের জন্য আমরা অপেক্ষা করছি। আশা করছি পুরোটা সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন এখানে এবং টরন্টোতে। যারা থাকেন তাদেরকে বলছি আর কি, দেখা হবে টরন্টোতে। এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।